অধ্যায় শ্লোক ১৩ থেকে পাঠ করব। স্বধর্মামপি চাবেক্ষা নাপি তং পিতুমর্হসি ধর্ম্যাদ্ভিরুদ্ধাচ্ছেয়ম্যাপ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে যদৃচ্ছয়া চোপপন্যম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়ঃ পার্থো লভন্তে যুদ্ধমীদৃশম্। অথ চেত্ত্বমিমম ধর্ম্যম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম আপস্যসি অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ভয়ম্। সংগ্রামস্য চাকীর্তিম মরণাদিতি বিচ্যতে ভয়াদ্রমণ মমস্যম তে ত্বাম মহারথ যেষাং চ তম বহুমতো উত্থা যাস্যসি লাঘবম্। অবাচ্যাংশ বহুন বদিষ্যন্তি তব আর্থ নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখকরম দুতিম হতো বা প্রাপ্সসি সর্বম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদ উদ্দিশ্য মুক্তেয়া যুদ্ধায় কৃতনিশ্চয়। সুখো দুঃখে সমে বৃত্তা লাভালাভো জয়াজয়ো ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈবম পাপম আপস্যসি। এষা তে মিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে মাম শৃণু বুদ্ধিয়া যুক্তো যা পার্থ কর্মসি নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে সর্বমপ্যস্য ধর্মস্য আয়ুতে মহতো ভয়া। ব্যবসায়া কৃপা বুদ্ধি রেগেহ গুরুনন্দন বহুশাখায় অনন্তশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম যাদিমানং শ্রিতাং বাচা প্রবদন্ত্যা উপস্থিতাঃ বেদবাচরতঃ পার্থ নান্যদস্তীতি বাদিনঃ। কামাসমানং সর্বপরঃ জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়াবিশেষো বহুলাম ভোগেশ্বরিয়া গতিম প্রতি ভোগেশ্বরিয়া প্রসক্তানাম দয়ামোরিত চেতসা ব্যবসায়ী সমাধীয়তে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃশ্রৈগুণ্যোপার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সৎপস্ত নির্যোগক্ষেম আভবান। যাবানর্থ উদপানে স্বর্গত সংস্কৃতোদকে তাবাম সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ কর্মণ্যেবাধিকারস্তে মামলেষু কদাচন ধনঞ্জয় বুদ্ধিযুক্ত বুদ্ধিষ্যসি তদাগন্তাসি নির্বেদম শ্রোতব্যাস্য শ্রুতস্য চ অর্জুন উচ প্রজ্ঞাভাষা সমাধি প্রভাষেত ইমাসীন শ্রীভগবান উচ প্রজাহাতি কামান সর্বান পার্থো মনোগতা আত্মনোবাত্মনা দুষ্ট স্থিতপ্রজ্ঞস্বত দুঃখেষ্বোদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্প্রিয়ঃ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীন মুনিরুচ্যতে ইয়ঃ সর্বত্রানভিস্নেহস্তত্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চায়ং পূর্বং জ্ঞানীব সর্বশঃ
পরিপক্ক
সাধনে যাহা পারো করে যাও, সঞ্চয় স্বল্প মাত্র হয় যদি সে ধর্ম সাধন পুষ্পের সাজনে যাহা ইষ্ট মিষ্ট তথা সেই বেদ বাদীর যথা সর্ব সেই কথা করয়ে মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর দত্ত চিত্ত হয়ে যায় আসলে চতুর তাবাত মনার সব স্বর্গ ভোগ চায় কর্ম ফল ভোগল ইচ্ছা আড়ম্বরে ভুলে যায় বহিঃশ্বর্য যায় বুদ্ধি যোগ এক লক্ষ্য তাহলে ভোগেশ্বরটি আসক্ত যে পাগলের মতো নিজেকে হারিয়ে বসে এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম সেই সিদ্ধি লাভে পূর্ণ সর্বমনস্কাম বুদ্ধি যোগ দ্বারা ছাড়া অপরাধি কাম কৃষ্ণ কর্মার কোণে নাহ বিষাদী অনুক্ষণ সেই বুদ্ধে শরণাগতি যার কৃপণের ফল হেতু ইচ্ছা নহে তার বুদ্ধি যোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল দুষ্কৃতি বা ফল যাহা করিয়ে নিষ্ফল অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো কর্মের কৌশল এই বুদ্ধি যোগ ধরো মনীষী যেই কর্ম বুদ্ধি যোগ যা রাগেতে সমর্থ হয় কর্মফল সারা জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী অনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী যখন তোমার মন বুদ্ধি যোগ দ্বারা মোহরূপ কর্দমাপ্ত হয়ে যাবে পারা তখনও নির্ভেদ সব হয়ে যাবে কাম শ্রুতির শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা কর্ম জ্ঞান যোগ আদি তখনই সফলা সমাধি তখন হয় কর্মযোগের স্থিতি স্থিতপ্রজ্ঞ তার নাম যোগারূঢ় গতি অর্জুন কহিলেন বিলক্ষণ স্থিতপ্রজ্ঞ কিবা তার ভাষা হেকে সব কহ বলে সমাধিস্থ আশা স্থিত দিয়ে কি বলে কিংবা উঠা বসা করে কিভাবে গমন করে কহত বিস্তারে নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে বদ্ধ জীব মন ধর্মে ধায় বাছে বাছে সেসব কামনা ত্যাজি আত্ম ভগবানে সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী এছাড়া আর যে লোক সকলেই দুঃখী দুঃখে অনুদ্বিগ্ন মনা সুখে নাহি স্পৃহা নিজ সেবা কার্যে যার একমাত্র ইহা বিতরাগ সুখ ভয় ক্রোধ নাহি যার সেজন অস্তিত ত্রিমুনি বিধিত সবার দেহ স্মৃতি নাহি যার শুভাশুভ কিবা তার সর্বত্র অনবিস্নেহ লোক ব্যবহার অভিনন্দ দেশ নাই সর্বহিতে রত তাহার জানিও প্রজ্ঞা স্থির প্রতিষ্ঠিত গোদাস ইন্দ্রিয় সুখে বিচলিত সদা গোস্বামী হয়েছে ধীর আত্মাতে সর্বদা তাই সেই ইন্দ্রিয় সব কর্ম অঙ্গ মত ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে নিরত, অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সেজন উপাধি মুক্ত পুষ্পমি নিহিত। বৈরাগ্য করিয়া হয় বিষয় নিবৃত্তি, তাহা নহে স্থিত প্রজ্ঞা স্বাভাবিক বৃত্তি। পরমানন্দ জানি যেবা জনানন্দ সারে স্থিত প্রজ্ঞ সেই বীর বিষয়ে বিহারে। আত্মার সম্পর্ক নাই বৈরাগ্যের যতন, পণ্ডিত হলেও তার প্রশোভিত মন। প্রমার্থী ইন্দ্রিয় তাকে বিষয়েতে ফেলে, শুষ্ক বৈরাগীর লাগে আগুন কপালে। কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শুষ্ক বৈরাগ্য যে আর বিষয়েতে ধ্যান, ক্রমে ক্রমে সঙ্গ হয় সঙ্গ ক্রমে কাম হয় কামে ক্রোধ হয়, ক্রোধে সম্মোহন করে বিভ্রম বার হয়। স্মৃতি ভ্রষ্ট হলে পরে বুদ্ধি নাশ হয়, বৈরাগীর সর্বনাশ সেই সে পর্যায়। অতএব রাগ দ্বেষ নাহি যার অতি, মুক্ত যেবা হইয়াছে বিষয়ের গতি। চিত্ত প্রসাদে সে হয় কৃষ্ণার প্রথম, বিষয়ে থাকিয়া তিনি জীবন মুক্ত হন। পরমানন্দ সুখ যেই প্রসাদ তার নাম, যাহার প্রাপ্তিতে দুঃখ হয় অন্তর্দান। সে প্রসাদে প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগতে বিদিত। স্বরূপ হয় আনন্দে প্রেমতি, বুদ্ধি যোগ বিনা তার কোথায় বা গতি। অতএব সে ভাবনা নাহি যার স্থিতি, কোথা শান্তি তার বলো সুখের প্রগতি। ইন্দ্রিয় চালিত করি মনোধর্মের স্থিতি, বায়ুর মধ্যে তেজথা নৌকার প্রগতি। সে নৌকা যে মন সদা চলমল করে, অযুক্ত ব্যক্তির প্রজ্ঞা সেই রূপে হলে। অতএব মহাবাহ শুন মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া। তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। বিষয় বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর, সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর। সংযমীর সেই চেষ্টা নিশার সমান, সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান। বিষয়ের সেই আত্মা সমান, উভয়ের কার্য হয় বহু ব্যবধান। সমুদ্রে নদীর জল যেমন প্রবেশে, বিচলিত নয় সেই সদা নির্বিশেষ। কামের চালনা সে শান্তি পাইবে ফল শান্তির সাধনা। কাম ছাড়ি সব যেবা নিঃস্পৃহ নিধিমান, সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান। মমতা বিহান আর অহংকার নাই, তার শান্তি নিশ্চিত সেই তো গোসাই। সেই সে স্মৃতির নাম ব্রাহ্মী স্থিতি হয়, যার প্রাপ্তি হয় তার মোহন কোথায়। সেই স্থিতি যদি হয় মরণেরও কালে, ব্রহ্ম স্থিতি ভাব নহে কালেরও কবলে। ভক্তি বেদান্ত কহে সে গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি সাংখ্য যোগ নামক শ্রী গীতার দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায় বাকি অর্ধেকটুকু আলোচনা করছি। প্রথম অনুবাদটা পড়ুন কেউ, 31 নম্বর অনুবাদটা। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম ভগবদ গীতায়? প্রথমত প্রথম শ্লোকে অর্জুনের মনোভাব, ধৃতরাষ্ট্রের মনোভাব প্রকাশ হয়েছিল প্রথম শ্লোকে। তারপর কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমি আলোচনা করা হলো, দুর্যোধন গিয়ে দ্রোণাচার্যের কাছে বললেন সব কিছু। তারপর দুর্যোধনকে উৎসাহ প্রদান করার জন্যে এবং এটা বুঝিয়ে দেওয়ার জন্যে যে এই যুদ্ধে কৌরবদের জয় হবে না এবং পাণ্ডবদের জয় নিশ্চিত, সেটা বলার জন্য ভীষ্মদেব তিনি শঙ্খ বাজালেন। তারপর পাণ্ডবেরা যার যার শঙ্খ বাজালেন। তারপর 21-27 দেখেছিলাম আমরা
ভগবানের ভক্ত বাৎসল্য দেখানো হয়েছিল, ভগবান যে তার ভক্তের প্রতি কতটা করুণাময়, তিনি তার রথের সারথি পর্যন্ত হয়েছেন সেটা দেখানো হয়েছিল। তারপর 28 থেকে দেখানো হয়েছিল ভগবদ্গীতায় যে অর্জুন তিনি বললেন কি আমি যুদ্ধ করব না, অর্জুন হঠাৎ করে বললেন যে আমি সেনয়র উভয়োর মধ্যে রথম স্থাপয় আমি মেয়চ্যুত স্থাপয় মেয়চ্যুত, যে হে অর্জুন হে কৃষ্ণ আপনি উভয় সৈন্যের মাঝখানে রথটা স্থাপন করুন, আমি দেখতে চাই কারা কারা এখানে যুদ্ধ করতে এসছে। কারা কারা হচ্ছে? এক গোয়ালের গরু, প্রভুপাদ বলছিলেন এটা হচ্ছে এক গোয়ালের গরু, তাদেরকে দেখতে চাই আমি। তো যখন দেখলেন তো কৃষ্ণ করলেন কি সরাসরি গিয়ে ভীষ্মার দ্রোণের সামনে রথটা দাঁড়া করালেন তাদেরকে দেখে, তখন অর্জুনের মন পরিবর্তন হল, অর্জুন চিন্তা করছেন আমি আর যুদ্ধ করবো না। তখন অর্জুন 5টি যুক্তি প্রদান করলেন যে কেন তিনি যুদ্ধ করতে চান না। প্রথম যুক্তি কি ছিল? করুণা, আমি এদেরকে কিভাবে হত্যা করতে পারি, আমার গুরুদেব আত্মীয় স্বজন পিতামহ। দ্বিতীয় যুক্তি কি ছিল? উপভোগ, যে আমি যুদ্ধ করবো কেন? রাজ্য লাভ করার জন্যে। রাজ্য লাভ করবো কেন? রাজ্য ভোগ করার জন্যে। রাজ্য ভোগ করবো কিভাবে? আত্মীয়দেরকে নিয়ে। সেই আত্মীয়দেরকে এখন হত্যা করতে হবে রাজ্য লাভ করার জন্যে, সেজন্য আমি আত্মীয়দেরকে হত্যা করলে ভোগ করবো কিভাবে, তাই আমি রাজ্যই চাই না। তারপর 3 নম্বর যুক্তি কি ছিল? পাপের ভয়, এদেরকে হত্যা করলে পাপ হবে। চতুর্থ যুক্তি ছিল বংশের কুলক্ষয় হবে, কুলধর্ম বিনাশ হবে, স্ত্রীগণ ব্যভিচারী হবে, বর্ণশঙ্কর উৎপাদিত হবে, পিণ্ডদানাদি ক্রিয়া লোপ পাবে এবং অন্তিমে সকলে নরকগামী হবে। তারপর 5 নম্বর যুক্তি ছিল সিদ্ধান্তহীন, তৃতীয় অধ্যায় শুরুতে দেখেছিলাম আমরা। তো তখন সিদ্ধান্তহীন হয়ে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় শুরুতে অর্জুন আবার বলছে আমি সিদ্ধান্তহীন, আমি কি করে বুঝতে পারছি না, কিম কর্তব্য বিমূঢ় হয়েছে, কার্পণ্য দোষ অপহত স্বভাব। তো এখন আমি আপনার শরণাগত হচ্ছি, আপনি আমাকে শিষ্যস্তেহম সাধি মামতাম প্রপন্যম। তো এটা বলার পর তখন ভগবান তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন এবং তাকে প্রথমেই তিনি তিরস্কার করা শুরু করলেন যে হে অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথবা যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো, এভাবে তিনি বলা শুরু করলেন। তো তখন কৃষ্ণকে চিন্তা করলেন যে অর্জুন যে এই কথাগুলি বলছে, প্রথম যুক্তি কি ছিল? করুণা, অর্জুন এটা হচ্ছে এটা মিথ্যা করুণা, দেহাত্ম বুদ্ধির ভিত্তিতে প্রদর্শিত করুণা। কেন অর্জুন এরকম করুণা প্রদর্শন করছে? কারণ দেহ এবং আত্মার মধ্যে অর্জুনের পার্থক্য জ্ঞান নেই, দেহাত্ম জ্ঞান নেই বা আত্মা সম্বন্ধে জ্ঞান নেই, তাই কৃষ্ণ ভাবলেন প্রথমে অর্জুনকে দেহাত্ম বুদ্ধি সম্বন্ধে বা দেহা সম্বন্ধে এবং আত্মার পার্থক্য সম্বন্ধে জ্ঞান দেওয়া প্রয়োজন, এবং তার ফলে সে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবে, তখন সে যুদ্ধ করবে। তো দ্বিতীয় অধ্যায়ের মূল থিম, মূল বিষয়টা হচ্ছে এটাই, যুদ্ধ করো, মূল বিষয়টা হচ্ছে যুদ্ধ করো। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে প্রবৃত্ত করতে যাচ্ছেন, তাই তিনি বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বিভিন্ন যুক্তির দ্বারা তাকে বোঝাতে যাচ্ছেন তোমার যুদ্ধ করাই উচিত। তো প্রথমে তিনি 11 থেকে 30 পর্যন্ত বললেন যে অর্জুন তুমি দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য সেটা জানো, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো, এবং তখন তুমি বুঝতে পারবে যে এই যে তুমি করুণার প্রদর্শন করছো তোমার আত্মীয়দের প্রতি সেটি হচ্ছে মিথ্যা মোহ, এটা প্রয়োজন নেই, তখন তুমি যুদ্ধ করতে পারবে, প্রথম যুক্তি খণ্ডন করলে। তারপর দ্বিতীয় যুক্তি কি ছিল? উপভোগ। তো সেটা এখন এই 31 থেকে 31-32 লোক তিনি বলবেন যে না তোমার জন্য এটা যুদ্ধ করাটাই উপভোগ, তুমি যুদ্ধ করলে কি হবে, যুদ্ধ করলে তুমি যদি জয়লাভ করো রাজ্য রাজ্য ভোগ করবে, যদি তুমি পরাজিত হও স্বর্গলোকে যাবে। এবং দেখতে পাবো আমরা বলছেন কৃষ্ণ যে এটা হচ্ছে অনায়াসে তোমার কাছে আসছে, এটা বিশেষ সৌভাগ্য তোমার কাছে, এটা বিশেষ সৌভাগ্য স্বরূপ এসছে। তারপর তৃতীয় যুক্তি হচ্ছে পাপের ভয়, তো সেটাও তিনি খণ্ডন করবেন এখানে, তোমার এই পাপের ভয় করা প্রয়োজন নেই, কারণ কর্মকাণ্ড করো এবং তার ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে, কর্মনির্বাধিকার অর্থে সমস্ত কর্ম আমার প্রতি অর্পণ করো। তারপর তিনি 31 থেকে 38 পর্যন্ত বর্ণনা করছেন, 39 থেকে 53 পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগের কথা ব্যাখ্যা করবেন কৃষ্ণ, তুমি বুদ্ধিযোগে স্থিত হও, নিষ্কাম কর্মযোগ করো। 31 থেকে 38 পর্যন্ত বলেছিলেন কর্মকাণ্ড, আর এখন কর্মকাণ্ড, আর এখন 39 থেকে 53 পর্যন্ত কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, তুমি কর্ম করো, নিষ্কাম কর্মযোগ কর্মকাণ্ড কর্মযোগের মধ্যে পার্থক্য আমরা দেখবো পরবর্তীতে। তারপর 54 থেকে 72 পর্যন্ত শেষ শ্লোকগুলি, তখন 53 নম্বর শ্লোকে 54-তে শুরুতে অর্জুন প্রশ্ন করছেন এই যে আপনি বললেন বুদ্ধিযোগে স্থিত হওয়া, সেই ব্যক্তি যে স্থিতপ্রজ্ঞ, আশ্রিত প্রজ্ঞস্য কা ভাষা, তার আচরণ কীরকম, তার লক্ষণ কীরকম, সে কীভাবে কথা বলে কীভাবে বসে সেটা বলুন, তো তার সম্বন্ধে বলা শুরু করলেন ভগবান। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় মূল বিষয়বস্তু। দ্বিতীয় অধ্যায়ে আমরা আগের ৩১ পর্যন্ত শ্লোকে দেখেছিলাম, জ্ঞান সম্বন্ধে বললেন। এখন হলো কি, অর্জুন তিনি বর্ণনা করছেন। অর্জুন আগে বলেছিলেন কি, ব্যাপথুষ্ট শরীরে, ২৯ নম্বর শ্লোকে কি বলেছিলেন, প্রথম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে, ব্যাপথুষ্ট শরীরে মে রোমহর্ষ জায়তে, যে আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাতে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে, সেরকম অর্জুন বলছিলেন। এখন এটা ভগবান এর পরিপ্রেক্ষিতে এই শ্লোকে তিনি বলছিলেন, তোমার এই সমস্ত কথা হচ্ছে অযৌক্তিক, তুমি যে এরকম বলছো এটা হচ্ছে অযৌক্তিক কথা। কেন অযৌক্তিক কথা? কারণ তুমি হচ্ছে ক্ষত্রিয়, এটা তোমার স্বধর্ম, তোমার স্বধর্ম যুদ্ধ করা, ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার যুদ্ধ করা উচিত, স্বধর্ম বিবেচনা করা উচিত তোমার। স্বধর্ম অপি চাবেক্ষ্য ন বিকম্পিতম অর্হসি, ধর্মাধি যুদ্ধাশ্রেয়ম নিয়াত, ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ক্ষত্রিয়র জন্য এর থেকে আর খারাপ হতে পারে না স্বধর্ম পরিত্যাগ করা। স্বধর্ম পরিত্যাগ করো, তুমি স্বধর্ম আচরণ করো। তো তাৎপর্য ছিল প্রভুপাদ বর্ণনা করছেন, ক্ষত সত কথাটির অর্থ হচ্ছে আঘাত, আঘাত বা বিপদ থেকে ত্রাণ করে, সে হচ্ছে ক্ষত্রিয়। আগেও দেখেছিলাম আমরা, যেমন ব্রাহ্মণ কীভাবে বোঝা যায়, ব্রাহ্মণকে কীভাবে বোঝা যায়, তিনি কীভাবে ব্রহ্ম স্তরে আচরণ করছেন বা তার গুণ কীরকম আছে, একইভাবে ক্ষত্রিয়কে কীভাবে জানা যায়, তিনি কীভাবে প্রজাদের সুরক্ষা প্রদান করতে পারেন, চোর ডাকাতের উপদ্রব থেকে কীভাবে তিনি রক্ষা করতে পারেন, তাকে ক্ষত্রিয় বলে বোঝা যায় তাকে। ক্ষত ত্রাণ, আঘাত থেকে ত্রাণ করে, অর্থাৎ প্রজাদেরকে অন্য আঘাত থেকে রক্ষা করে হচ্ছে ক্ষত্রিয়। তারা অস্ত্রবিদ্যা পরিচালনা করে বা তারা এটা শিখে, তারা তাদের জন্য এটা বলা হয়েছে, তারা বনে গিয়ে শিকার করার চেষ্টা শিকার করতে পারেন। সেই সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্য বলছেন, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। ৩১ নম্বর শ্লোকে, ৩২ নম্বর তাৎপর্য অনুবাদটা পড়ুন। বলছে তোমার না চাইতেই তোমার কাছে এসছে, এটা সৌভাগ্য, তোমার বিশেষ সৌভাগ্য, না চাইতেই তোমার কাছে চলে এসছে, এটা ক্ষত্রিয়ের জন্যে এটা হচ্ছে বিশেষ সৌভাগ্যের ব্যাপার। ঠিক যেরকম যে ভোজন প্রিয়, যে ব্যক্তি ভোজন করতে পছন্দ করে, তাকে যদি না চাইতেই কেউ রাজভোগের প্রসাদ নিয়ে আসে, বলে বাহ প্রভু আপনার মতো মহান আর কেউ হয় না, মহানুভব। তো একইভাবে যে ক্ষত্রিয়ের কাছে যুদ্ধের জন্য আহ্বান করে, তাহলে এটা হচ্ছে তার জন্য একটা বিশেষ মহা আনন্দের। যেমন যেমন হিরণ্যাক্ষ, সে বলছে আমি যুদ্ধ করতে চাই, কিন্তু যুদ্ধের করার জন্য পাচ্ছি না কাউকে, এটা হচ্ছে ক্ষত্রিয়ের মনে হয় আমি যুদ্ধ করতে চাই। ক্ষত্রিয় তখন সেরকম তিনি যুদ্ধম দেহি বলা হতো, যুদ্ধম দেহি, যুদ্ধ দান করুন আমাকে। তো ক্ষত্রিয়ের ধর্ম আলোচনা করছেন প্রভুপাদ তাৎপর্যে, সব রকম দুঃখ দুর্শ থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। আমরা আপাতত তাৎপর্যের বিষয়গুলি গভীরভাবে স্পর্শ করছি না, আমরা গীতার যে মূল মর্মার্থ কি সেটা আমরা বা প্রবাহটা কি আলোচনা করছি। ৩৩ নম্বর শ্লোকটা দেখুন,
কিন্তু তুমি যদি জন্মগত না করো তাহলে তোমার স্বীয় ধর্ম কীর্তি থেকে নষ্ট হয়ে পাপ করবে।
এখন ৩৩ থেকে ৩৬ পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে, কৃষ্ণ বলছেন যে ধর্মযুদ্ধ না করলে কি হবে, এ অর্জুন এটা তোমার জন্য ধর্মযুদ্ধ, আর যদি তুমি এই যুদ্ধ না করো তবে তোমার কি হবে সেটা তিনি এখানে ব্যাখ্যা করছেন। ৩৩ থেকে ৩৪, ৩৪টাও পড়ুন।
সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই আসন্ন মৃত্যু অপেক্ষা, এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ।
৩৫টাও পড়ুন।
সমস্ত মহাবুদ্ধিরা মনে করবেন যে ভয় পেয়ে বুদ্ধদেরকে পরিত্যাগ করছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান
করছে, তারাই তোমাকে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করছে। 36টা পড়ুন। এখানে 33-36 পর্যন্ত কৃষ্ণ বললেন যে যুদ্ধ না করলে কি হবে, হ্যাঁ তোমার জন্যে যুদ্ধ না করলে তোমার সমস্ত কীর্তি এখানে বিনাশ হয়ে যাবে, কীর্তিহীন হয়ে যাবে তুমি। আর তো অর্জুন হয়তো বলতে পারেন ঠিক আছে আমার কীর্তি চাই না, আমি কীর্তি পরিত্যাগ করলাম, আমি আমার জীবনকে এখন রক্ষা করব, এখান থেকে পালিয়ে যাই, আমি বনে চলে যাই। কিন্তু কৃষ্ণ বলছেন কীর্তিমানের জন্যে কীর্তিহীনতাই হচ্ছে মৃত্যুর সমান। ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নৃপালাত ভয়ম, মানে দৈন্য ভয়ম, বলে রিপু ভয়ম, রূপে জরায়া ভয়ম। স্যার শাস্ত্রে বাদি ভয়ম, বলে রিপু ভয়ম, শাস্ত্রে বাদি ভয়ম, খলে গুণভয়ম, কায়ে কৃতান্তাত ভয়ম, সর্বম ভুবি নৃণাম, সর্বম ভুবি, সর্বম বস্তু ভয়ম, ইদম ভুবি নৃণাম, বৈরাগ্যময় বা ভয়ম। ব্যাখ্যা করা হচ্ছে এক জায়গায় যে এই জগতে সব কিছুতেই ভয় উৎপন্ন হয়। যে ভোগ করতে চায় সে কি ভয় করে, যদি রোগ হয়ে যায় তখন ভোগ করবো কীভাবে, যে ভোগ করতে চায় রোগ, রোগ হলে ভোগ করতে পারবো না আমি, ভোগে রোগী ভয়ম, কুলের চ্যুতি ভয়ম, যে কুলের প্রতি আসক্ত আমার বংশমর্যাদা কুল, সে ভয় করে কি যদি আমার কুল নষ্ট হয়ে যায়, বংশ নষ্ট হয়ে যায় তার প্রতি আসক্ত। ভোগে রোগে ভয়ম, কুলের চ্যুতি ভয়ম, বিত্তে নৃপাল আত্ম, যে বিত্তের প্রতি আসক্ত সে ভয় করে কি যে চোরেরা আমার ধর্ম চুরি করে নিয়ে যায়। আর মানে দৈন্য ভয়ম, যে মানের প্রতি আসক্ত তার ভয় কি যদি কেউ আমাকে অপমান করে, অপমানটাই আমার জন্য মৃত্যু হয়ে যাবে, অপমানটাই আমার জন্য মৃত্যু হয়ে যাবে। আমি একবার দেখছিলাম এক জায়গায় একজন ভক্ত, যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছে এরকম, আরেকজন ভক্ত একটা কেউ চাপিয়ে দিয়েছে ওই ভক্তের নামে, কি তার কিছুটা দোষ ছিল কিন্তু সেরকম গুরুতর দোষ ছিল না ওই ভক্তের, খুব সুন্দর নম্র ভদ্র ভক্ত, সে ভদ্র ভক্ত এবং সরল ভক্ত, তার কিছুটা কিছুটা সে ইন্দ্রিয়ের তাড়নায় কিছুটা দোষ হয়ে গেছে, সেটা ততটা গুরুতর ছিল না সেরকম। কিন্তু আরেকজন ভক্ত সেটা দেখেছে এবং সেটা নিয়ে রোটি মানে এটাকে স্প্রেড করে দিয়েছে, এটাকে একটা বড় কাহিনী বানিয়ে দিয়েছে, যাই হোক। তো এখন এই ভক্তটা সে এতটা বিষাদগ্রস্ত হয়ে গিয়েছে যে ভক্তটার সম্বন্ধে, তো আরেকজন ভক্ত বলছে কি হয়েছে তাতে, সমস্যা কি, কোনো সমস্যা কি, এটা করেছে কি হয়েছে, মানে সবাই এটা বলা বলি করছে, কি সমস্যা কি। তখন আরেকজন ভক্ত বলছিলেন সেখানে, বলে আপনি বুঝতে পারছেন না, যে ব্যক্তি, যে সুনামি ব্যক্তি যার মান আছে তার জন্য অল্প একটু সুনাম দুর্নাম এটা একদম বিষের মতো, যে চোর তাকে যদি বলে আপনি তুই চোর কি আর ঠিক আছে হ্যাঁ যা ইচ্ছা বলুক, কিন্তু যে সৎ লোক তাকে যদি বলে আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা বলে তখন ওই কথাটা সহ্য করতে পারবে না। তো এই জন্য অর্জুনকে বলছে তোমার জন্য বা মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মানই হচ্ছে মৃত্যু অপেক্ষা আরো অধিক মন্দ, মৃত্যু অপেক্ষা অধিক মন্দ। তাই তুমি যে মনে করছো তুমি সমস্ত কিছু পরিত্যাগ করবে এটা তোমার জন্য মৃত্যুর সমান, সেটা তিনি এখানে বর্ণনা করছেন। সব এমনকি তোমার, তুমি তো মনে করছো যে তোমার ভাই ভাইয়েরা এসছে, তোমার গুরুদেব পিতামহ আত্মীয় এদেরকে আমি হত্যা করবে, তোমার ভাইয়েদের প্রতি তুমি করুণা প্রদর্শন করে যুদ্ধ থেকে পালিয়ে যাবে, তারা কি মনে করবে, তারা কি মনে করবে যে না তুমি তাদের প্রতি করুণা করে তুমি চলে গেছো, তারা বলবে তুমি কাপুরুষ। দুর্যোধন কি এভাবে মনে কখনো গ্রহণ করবে যে অর্জুন আমাদের প্রতি করুণা করে অর্জুন যুদ্ধ পরিত্যাগ করেছে, বলবে না এ হচ্ছে কাপুরুষ, ভয় পেয়ে চলে গেছে। তো সেই জন্য এটা তোমার করা উচিত না, এখানে তিনি এই এই জিনিসটা তিনি খণ্ডন করছেন। 37 নাম্বারটা দেখুন। ষষ্ঠ এই ছ নম্বর শ্লোকে যে অর্জুনের সিদ্ধান্তহীনতা কথা প্রকাশ পেয়েছিল, ছ নম্বর শ্লোকে দেখুন দুইয়ের ছয়ে, নচৈত বিদ্মহ কর্তন্ন করিও ইয়দ্বা জয়েমো যদি বা নো জয়েয়ুহ। হ্যাঁ, তাদের জয় করার শ্রেয় এবং তাদের তারা পরাজিত হওয়ার শ্রেয়, আমি তা বুঝতে পারছি না। যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, এই কথার পরিপ্রেক্ষিতে ভগবান এখানে বলছেন এই ৩৭ নম্বর শ্লোকে যে এ কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে স্বর্গলাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। বলছে আমি জয় করার শ্রেয় না পরাজিত হওয়া শ্রেয়, বুঝতে পারছেন? তখন এখানে এই পরিপ্রেক্ষিতে অর্জুন কৃষ্ণ এখানে বলছেন তোমার পক্ষে দুটিই শ্রেয়, তুমি যাই করো তোমার জন্য দুটি সম্ভাব্য ফল হতে পারে, একটা হচ্ছে তুমি রাজ্য লাভ করতে পারো না হয় তুমি স্বর্গলাভ করতে পারো, দুটাই হচ্ছে লাভদায়ক। পরবর্তীটা পড়ুন। তো আগে যে বলছিলেন পাপ হবে, আর পাপ হবে পাপের ভয়, তো এটা এখানে খণ্ডন করছেন যে সুখ দুঃখ লাভ ক্ষতি এগুলোকে কীভাবে পাপ থেকে মুক্ত থাকা যায়, কীভাবে পাপ থেকে মুক্ত থাকা যায় সেটা এখানে তিনি খণ্ডন করছেন ভগবান, যে সুখ দুঃখ লাভ ক্ষতি এগুলোর প্রতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো। পরবর্তীতে বলবেন নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা এখানে তিনি বলছেন, অর্থাৎ দুটো কাজই হবে, যুদ্ধও করবে আবার পাপও হবে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, দুটাই হবে এখানে, যুদ্ধও হবে পাপও হবে না। কিভাবে এই পন্থা এখানে ভগবান বলে দিচ্ছেন কীভাবে পাপ থেকে মুক্ত থাকা যায়, সব কিছু ভগবানের চরণে যদি আমরা সমর্পণ করি, প্রভুপাদ তাৎপর্য সেই শ্লোক উদ্ধৃত করছেন, দেবর্ষি ভূতাপ্র নৃণাম পিতৃণাম মকিঙ্কর নায় মৃণীচ রাজন সর্বাত্মনা ইহ শরণম শরণ্যম গতম পুণ্য পরিণত, সর্বাত্মনা ইহ শরণম সর্বতভাবে। তো অনেকে প্রশ্ন করেন যে আপনারা সবাই মন্দিরে চলে এসছেন সব কিছু ছেড়ে, আপনার দায়িত্ব কর্তব্য আছে না বাবা মার প্রতি, শরীর পরিবারের প্রতি, সংসারের প্রতি, কী করছেন আপনারা? তো ভক্তরা সব কিছু ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করে তখন আর অন্য কোনো কিছুর ঋণ বাকি থাকে না, সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, শর্ত হচ্ছে কি, শরণাগত কীভাবে শরণাগত হতে হবে, সর্বাত্মনা ইহ শরণম শরণ্যম সর্বতভাবে, সর্বতভাবে যেন তেন ভাবে না, সর্বত একান্ত একান্ত ভক্ত হয়, একান্তভাবে শরণাগত হবে, একান্তি ভক্ত। ভক্ত আর একান্তি ভক্তের মধ্যে পার্থক্য আছে, শরণাগতি আর একান্ত শরণাগতির মধ্যে পার্থক্য আছে পূর্ণ। যেমন হরিভক্তি বিলাসে বলছিলেন ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রয়াজি বিশিষ্যতে সত্রয়াজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগ সর্ববেদান্ত বিকোট্যা বৈষ্ণবানাম বিশিষ্যতে বৈষ্ণবানাম সহস্রেভ্য, না বিষ্ণুভক্ত বিশিষ্যতে বৈষ্ণবানাম সহস্রেভ্য একান্তিন বিশিষ্যতে, যে হাজার সহস্র 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 ব্রাহ্মণ থেকে একজন সত্রযাজী বা বেদ পাঠ করেন যিনি, যজ্ঞ করেন যিনি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সাধারণ ব্রাহ্মণ থেকে যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে সর্ববেদান্ত পারগ যিনি বেদান্তে পারগ বা বেদান্তে পারত সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আর এরকম সর্ববেদান্তবিদ কোটি, এরকম কোটি কোটি বেদান্তবিদ ব্রাহ্মণ থেকে একজন বিষ্ণুভক্ত শ্রেষ্ঠ, আর এরকম সহস্র সহস্র বিষ্ণুভক্ত থেকে একান্তি ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎ অনন্যভাবে শরণাগত হয়েছেন তিনি। এই অনন্য শরণ মানে কি, সূর্যগোদানন্দ পণ্ডিত বা তিনি গাইছেন প্রেম বিবর্তে, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, আর সব নাম মাহাত্ম্য সেই নামে পাও, কুটিনাটি ছাড়ো মন করহ সরল, গোরা ভোজা লোকরক্ষা একত্রে নিষ্ফল। কুটিনাটি ছাড়তে হবে, মন সরল করতে হবে, এবং মহাপ্রভু যে বা মহাপ্রভুর ভজনা করো বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করো আর লোক রক্ষা করা একত্রে নিষ্ফল। আমরা দেখেছি টিওবিপি যখন কনস্ট্রাকশন হয় না, যে নিচ থেকে উপরে যে সিমেন্ট অনেক কিছু জিনিসপত্র উপরে তুলে একদম ক্রেন দিয়ে, এটা কীভাবে হয়, দড়ি একটা এদিককার দড়ি নিচে নামে আর একটা উপরে উঠে, একদিক নিচে নামে আর একদিন উপরে উঠে, যদি বলে দুটাই উপরে উঠবে এবং সম্ভব হবে কখনো, একটা নিচে নামবে আর একটা উপরে উঠবে, যদি এদিকেরটা নামে ওদিকেরটা উঠবে, এদিকেরটা উঠলে ওদিকেরটা নামবে। এভাবে ব্যাপারটা হচ্ছে এরকম, দুটা দুটো একত্রে হবে না, একটা উঠলে একটা নামবে আর একটা এদিকটা উঠলে এদিকটা নামবে। যদি গোড়া ভোজা ভক্তিতে যদি আমি উঠতে যাই তাহলে লোকরক্ষা, লোকরক্ষা জাগতিক জীবন, আমাদের জাগতিক জীবন সেদিকে আমাদের নামতে হবে, আর যদি এদিক থেকে উঠতে যাই তাহলে এদিকে নামতে হবে আমাদের। গোড়া ভোজা লোকরক্ষা একত্রে নিষ্ফল, তখন আরে বলছেন যে কোনো একটা করো, হয় গোড়া ভোজ নয় লোক রাখো ভাই, এক পাত্রে দুই কভু না রহে এক ছাই, হয় এটা করো না হয় ওটা করো, ওই মহাপ্রভুর ভোজনা করো, হয় ভক্তিটা করো না হয় লোক রক্ষা করো, দুটা এক পাত্রে হবে না কখনো, এক পাত্রে হবে না। জগাই বলে যদি এক নিষ্ঠ না হইবে দুই নায়ে নদী পারে দুর্দশা লভিবে, যদি বলি একনিষ্ঠ না হও জগাই, জগদানন্দ পণ্ডিত বলছেন তাহলে কি অবস্থা হবে, দুটা নৌকাতে পা দিয়ে যদি গঙ্গা পার হতে যাই আমরা তাহলে কি অবস্থা হবে, দুটা নৌকাতে ওই দুই পা গঙ্গা পার হচ্ছে।
হ্যাঁ,
যুক্ত বৈরাগ্য দিয়েছে, তো এই জন্য একনিষ্ঠ হয়ে করার জন্য সেটা বর্ণনা করা হচ্ছে এখানে সর্বাত্মনাই। পরবর্তী এখন 39 থেকে 53 পর্যন্ত শ্লোকে বুদ্ধিযোগের বর্ণনা করছেন ভগবান, নিষ্কাম কর্মযোগ পড়ুন শ্লোকটা। কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারো, এখন এতক্ষণ সাংকল্যের কথা বললাম, এখন আমি ভক্তিযোগ, এখানে বুদ্ধিযোগ বলা হচ্ছে নিষ্কাম কর্মযুক্ত, প্রভুপদ এটাকে বুদ্ধিযোগ রূপে অনুবাদ করছেন, বুদ্ধিযোগ আচরণ করো। তো এখানে প্রভুপদ বা ইন্দ্রিয় দমনের পন্থা বর্ণনা করছেন, মূলত এই বুদ্ধিযোগে মূল বিষয়টা হচ্ছে কি, প্রসিদ্ধ প্রজ্ঞের ক্ষেত্রেও ইন্দ্রিয় কীভাবে দমন করা যায় এটা হচ্ছে এই কমন থিম, তাৎপর্যগুলিতে বিষয়গুলিতে কমন থিম বা শ্লোকগুলিতেও কীভাবে ইন্দ্রিয় দমন করা যায়। আসলে সমগ্র পন্থাগুলির মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যান বা যাই আমরা বলি না কেন, বিভিন্ন পরমার্থবাদীদের মধ্যে মূল একটা লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ তথা মন নিয়ন্ত্রণ, তারা সবাই এটাই লক্ষ্য করে, সবাই এটা স্বীকার করে, সমস্ত পরমার্থবাদীরা পরমার্থ পথ তারা এটাই এটা স্বীকার করে নিশ্চিত যে আমাদের স্ব বা নিজ নিজ পন্থার অভীষ্ট লক্ষ্য লাভ করতে গেলে আমাদেরকে ন্যূনতম যোগ্যতা হচ্ছে ইন্দ্রিয় দমন করতে হবে, বিজিতেন্দ্রিয় হতে হবে। যেমন আমরা বলছিলাম স্কুলে ভর্তি হতে গেলে বা পরীক্ষায় পাশ করতে গেলে প্রথমত পরীক্ষা হলে বসতে হবে, একইভাবে পরমার্থ যে কোনো পন্থায় যাই না কেন আমরা সেখানে আমার যেতে হলে আমাদের ন্যূনতম পক্ষে আমাদের ইন্দ্রিয় জয় করতে হবে। প্রথমে আছে ভুক্তিকামী, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। ভুক্তিকামী কারা, তো ভুক্তিকামীর মধ্যে আছে আবার সকামকর্মী বা ভোগী, সরাসরি ভোগী, এরা জড়বাদী ভোগী, আরেকটা হচ্ছে সকামকর্মী, আরেকটা হচ্ছে সকামকর্মী। তো ভুক্তিকামীর মধ্যে জড়বাদী আর সকামকর্মী, জড়বাদী কারা, তাদের মতবাদ কি, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত, যে এই এই জগতেই ভোগ করো, তাদের লক্ষ্য হচ্ছে ইহকাল, ইহ মানে হচ্ছে এই এই কালে এই জীবনের মধ্যে তারা ভোগ করতে চায়, যতদিন বেঁচে থাকো সুখে থাকো, আর মধ্যে ঋণ করে হলেও ঘি খাও, ঘি পান করো, এটা হচ্ছে তাদের মতবাদ, চারবাক তত্ত্ব, এটা হচ্ছে তাদের মতবাদ, এই জগতে ভোগ করতে চায় ইহকালে। আর তাদের থেকে উঠতে হচ্ছে সকামকর্মী, সকামকর্মী কীরকম, সকামকর্মীর মধ্যে কেউ কেউ এই জীবনে চায় আবার কেউ পরকালে চায়, যে পরকালে ভোগ করবো, এই জন্মে আমি ইন্দ্রিয় তর্প ইন্দ্রিয় আমি নিগ্রহ করি, আমি ভালো কাজ করি, যাগযজ্ঞ ব্রত করি, তাহলে পরবর্তী জন্মে আমি পরকালে আমি সুখ লাভ করতে পারবো, পরকালে আমি ভোগ লাভ করতে পারবো, এটা হচ্ছে সকামকর্মী। পর তারপরে হচ্ছে ভুক্তিকামী, মুক্তিকামী, তারা মুক্তি লাভ করতে চায় পরকালে, সিদ্ধিকামী সিদ্ধি লাভ করতে চায় পরকালে। তো এই ভুক্তিকামী বা ভুক্তিকামীর মধ্যে যে ভোগবাদী ছাড়া বাকি সবাই পরকালে সুখ চায়, ইহকালে না, তাদের লক্ষ্য আছে পরকাল, তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, আর এরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছে যে আমাদের পরকালে সুখ পেতে হলে আমাকে ইহকালে ইন্দ্রিয় দমন করতে হবে। তো এই এটাই হচ্ছে কমন থিম এই এই শ্লোকগুলিতে বা এই বাকি সেকশনটাতে। অনুবাদটা পড়ুন পুরোটা। অনুবাদ 40 নম্বরটা,
ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার মহাভয় থেকে পরিত্রাণ করে।
তো এখন বলছেন, অর্জুন বলছেন কৃষ্ণের কাছে যে অহে কৃষ্ণ, কখনো কখনো বিঘ্নের প্রাচুর্য থাকলে, যেমন কৃষিকার্যের ন্যায় কর্মফল নষ্ট হতে দেখা যায়, আবার মন্ত্রাদির অঙ্গহানি অনিষ্ট হলেও অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে, অতএব কর্মযোগে কি করিয়া কর্মপন্থ নষ্ট। অর্থাৎ তিনি বলছেন ঠিক আছে, আমি একটা পন্থা করতে যাই, একটা বিষয় করতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, কিন্তু ওখানে যে সাফল্য হবে এটা কোনো নিশ্চয়তা নেই। এটা কিসের উপর নির্ভর করে? দৈবের উপর নির্ভর করতে পারে অনেক সময়। যেমন আমরা কৃষিকাজ করতে যাচ্ছি, অনেক বাধা বিঘ্ন আসে, ঝড় ঘূর্ণিঝড় চলে এলো, বন্যা চলে এলো, ক্ষেত নষ্ট হয়ে গেল, বা আমি যজ্ঞ করতে গেছি, অনেক সময় মন্ত্র ভুল বলে ফেললাম, সেখানেও আমার সমস্যা হতে পারে। তো এই যে আপনি বলছেন এই এই পন্থাটি অনুশীলন করার জন্যে, বুদ্ধিযোগ বা ভক্তিযোগের কথা, এখানে যদি এরকম সমস্যা হয়, অর্জুন সংশয় প্রকাশ করছেন, তো সেই সংশয় দূরীভূত করার জন্য কৃষ্ণ বলছেন যে না, ভক্তিযোগে এরকম কোনো ব্যাপার নেই। কাই কেননা ভক্তিযোগে স্বল্পম অপি আস্য ধর্মস্য, স্বল্প অনুষ্ঠানেও মহাফল হয়, স্বল্প অনুষ্ঠানেও মহাফল হয়। এখানে এটা হচ্ছে ভক্তিযোগের মাহাত্ম্য, ভক্তিযোগের সৌন্দর্য, ভক্তিযোগের সৌন্দর্য স্বল্প অনুষ্ঠানে মহাফল হয়। ঠিক যেরকম বলা হচ্ছে কেউ আমি পিএইচডি ডিগ্রি লাভ করব বা আমি ডাক্তার হব, ছোটোবেলা স্কুলে গেলাম, কিন্ডারগার্টেনে গেলাম, প্রাইমারি স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, এখন মেডিকেল কলেজে ভর্তি হলাম, 4 বছর পড়লাম, 5 বছর পড়লাম, ফাইনাল পরীক্ষা দেব গিয়ে পরীক্ষার আগের দিন আমার মৃত্যু হয়ে গেল, শেষ আমি আর ডাক্তার হতে পারলাম না, এই জন্মে আর ডাক্তার হওয়া হলো না আমার পরবর্তী, তার মানে এমন না যে পরবর্তী জন্মে আবার আমি পর জন্ম নিয়ে বলবো যে না গত জন্মে আমি না ফাইনাল পরীক্ষাটা বাকি ছিল, এখন ফাইনাল পরীক্ষাটা দিয়ে দিই না, আবার আমাকে শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু ভক্তিযোগের পন্থা এরকম না, ভক্তিযোগের পন্থা এরকম না। কেন? স্বল্প অপিয়াস, অল্প একটু করলে, এই জন্য ব্যাপারটা হচ্ছে এরকম যে ভক্তিযোগের পন্থাটা হচ্ছে এত সুন্দর, এটা হচ্ছে পারমানেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের। এখানে একবার অ্যাকাউন্ট খুলেছেন মানে এটা পারমানেন্ট, এটা আর এই অ্যাকাউন্ট বন্ধ হবে না, এবং অ্যাকাউন্টে কখনো লস হবে না, অ্যাকাউন্টে কখনো কি বলে ওইটাকে ব্যাংকের ভাষায় লস হবে না, কি ডেবিট বা কি বললে এটাকে, ঋণ হবে না, ওখান থেকে এটা বাড়তে থাকবে, হ্যাঁ ক্রেডিট হতে থাকবে, বা এটা হয় এটা স্থির থাকবে না হয় ক্রেডিট হবে, এটা কখনো নিচের দিকে নামবে না। মানে কি, যেমন আমরা অপরাধ করি, অপরাধ করলে কি হয় আমাদের, আসলে অপরাধ করলে আমাদের পতন হয় না, আমরা বলি পতন হয়ে গেছে, পতন হয় না, আসলে ভক্তির যুগে পতন নেই। ইয়ন আস্থায় নরাজন ন প্রমাদ দিয়ে তাকার হিচিত ধাবন নিমিললে বা নেত্রে নস্কতে স্কলেন ন পতে দিহ। একাদশ স্কন্ধে বলছেন কৃষ্ণ উদ্ধবের কাছে যে ভক্তিযোগের পন্থা হচ্ছে একটা প্রশস্ত রাজপথের মতো, এখানে চোখ বন্ধ করে দৌড়ান আপনি, এখানে কোনো পতন নেই, কোনো স্কলন নেই। তার মানে কি? মানে হচ্ছে মনে করুন আমার কাছে একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মাঝে মধ্যে অনেক ধন সম্পদ মণিরত্ন ভরা আছে, কিন্তু আমার অপরাধ হয়ে গেল, তখন কি হলো? তখন বলা হচ্ছে দরজাটা বন্ধ হয়ে গেছে, আমি সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছি, সিন্ধুকের নাম্বার লকটা ভুলে গেছি, চাবিটা হারিয়ে ফেলেছি আমি, এখন চাবিটা অপরাধের ফলে আমি চাবিটা হারিয়ে ফেলেছি, তার মানে কি আমি সিন্ধুকের ধন সম্পদগুলো হারিয়ে গেছে, ধনগুলো তো ভিতরে আছে, ইনটেক্ট আছে, যখন আবার আমি চাবিটা খুঁজে পাবো, নতুন চাবি পাবো, তখন আমি আবার সিন্ধুকটা খুলতে পারবো। সেজন্যে ভক্তি যখন করছি আমরা, যখন যত বেশি আমরা স্পিরিচুয়াল ক্রেডিট লাভ করতে পারি, তার ফলে কি হয়, এটা আমাদের ফিক্সড ডিপোজিট, পার্মানেন্ট নিত্য স্থায়ী আমাদের সঞ্চয়, এটা কখনো ক্ষয় হবে না। তাৎক্ষণিকভাবে বা কোনো অপরাধের ফলে হয়তো আমাদের আমরা চাবিটা হারিয়ে ফেলতে পারি, এবং সেটা হয়তো অনেক অনেক জন্মের জন্য হতে পারে, অনেক অনেক জন্মের ফলেও আমরা চাবিটা হারিয়ে বসে থাকতে পারি, কিন্তু আবার যখন অনেক অনেক জন্ম পরে আবার যখন সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আবার আমি সেই ভক্তিলতা বীজ পাবো বা চাবিটা পাবো, ফিরে পাবো, তখন আবার সেখান থেকে আমার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, আবার বাড়তে থাকবে, আবার বাড়তে থাকবে। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ রিসেন্টলি গত বছর আদাশ্রমীতে লেকচার দিচ্ছিলেন এখানে নামহট্টতে, তিনি কি বলছিলেন যে মায়াপুর, শ্রীলতা মায়াপুরের ভক্তরা তোমরা চেষ্টা করা উচিত যত বেশি আরও কীভাবে ধামী সেবা করা যায়, গঙ্গা স্নান করা, মন্দিরে ভক্তরা আসছে সবাইকে একটু সময় দেয়া, নতুন দর্শনার্থীদেরকে একটু তাদের একটু ঘুরে দেখানো, বিভিন্নভাবে কীভাবে সেবা করা যায়, আর বেশি করে ভক্তিতে প্রগতি করা যায়। শেষে তিনি বলছিলেন যে এভাবে আমার শিষ্যদেরকে আমি বলছি যে তোমরা যতটুকু সম্ভব এই যে পারমার্থিক সঞ্চয়, পারমার্থিক ধন সঞ্চয় করার চেষ্টা করো, স্পিরিচুয়াল ক্রেডিট, ট্রাই টু অ্যাকোয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্পিরিচুয়াল ক্রেডিটস, পারমার্থিক সঞ্চয়। তারপরে বলছেন দ্যাট উইল মেক মাই জব ইজি, তাহলে সেটা আমার কাজকে সহজ করে দেবে। ছোট্ট একটা কথা বলে শেষ। তো এই কথার মানে কি আসলে, যে এটা আমার কাজকে সহজ করে দেবে। গুরুদেব বলছেন তোমরা, আমরা অনেক সময় বলি গুরুদেব আপনি, গুরু মহারাজ আপনি আমাকে, আমার প্রতি আপনার ব্যক্তিগত নির্দেশ কি, কি আদেশ, কি সেবা করতে পারি আমি, অনেক বলে স্পেশাল ব্যক্তিগত ভাবে কি চান আপনি মানে। কিন্তু একজন উত্তম অধিকারী শিষ্য মানে কি, তিনি গুরুদেবের মন বুঝতে পারেন। কনিষ্ঠ কনিষ্ঠ শিষ্য মানে সে গুরুদেব যা বলে সেটাও করে না, মধ্যম শিষ্য যতটুকু বলে ততটুকুই করে, কিন্তু উত্তম শিষ্য মানে গুরুদেবের মন বুঝতে পারে। তাই একজন উত্তম শিষ্য তাকে গুরুদেবের ব্যক্তিগতভাবে নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না, কেন, তিনি গুরুদেবের সাধারণ নির্দেশগুলোকে নিজের কাছে ব্যক্তিগতভাবে গ্রহণ করেন। গুরুদেব লেকচারে বলছেন ষোলমালা জপ করো, সবাইকে বলছেন ষোলমালা জপ করো, কমপক্ষে চান্ড বিধিনিষেধ পালন করো, প্রচারে সাহায্য করো, আরও বেশি করে ভক্তি করার চেষ্টা করো, বৈষ্ণব সেবা করো, ভাগবত অধ্যয়ন করো। তো একজন উত্তম শিষ্য এইগুলোকেই তার প্রতি গুরুদেবের ব্যক্তিগত নির্দেশ রূপে গ্রহণ করে, কিংবা উত্তম শিষ্য বুঝতে পারে গুরুদেবের আসল মনোভিলাষ কি। গুরুদেব আমাদেরকে বিভিন্ন প্রজেক্টের কথা বলছেন, যে আমার এই প্রজেক্ট ওই প্রজেক্ট, এখানে একটা মন্দির করছি, ওখানে একটা প্রজেক্ট হচ্ছে, ওখানে একটা বিল্ডিং হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, তো আমাকে এখানে সাহায্য করো, ওখানে সাহায্য, গুরুদেব বলেন বিভিন্ন সময় সাহায্য করতে পারো তোমরা বিভিন্নভাবে, অনেক অনেক প্রজেক্ট আছে আমার কাছে, অনেক অনেক সেবা আছে। কিন্তু সব কিছুর মূলে গুরুদেব কী চান, গুরুদেবের মূল দায়িত্ব কি, গুরুদেবের মূল দায়িত্ব কী হতে পারে, আমাদেরকে কীভাবে পারমার্থিক পথে প্রগতি করা এবং ভগবদ্ধামে নিয়ে যাওয়া। তাই বলা হচ্ছে এটা একটা বোঝার মতো, গুরুদেবের কাজে শিষ্য হিসেবে একটা বোঝা, একটা বস্তা বা ব্যাগের মতো। তাই আমি যদি একটু দায়িত্ব নেই, যে না আমি আমার নিজের পারমার্থিক দায়িত্বটা নিলাম, যে আমি আরও বেশি করে কীভাবে পারমার্থিক পথে প্রগতি করব, আমি একটু চেষ্টা সচেতন হব, তাহলে কী হবে, না গুরুদেবের কাছ থেকে একটু হলেও বোঝাটা একটু হালকা করছি আমি, এটা হচ্ছে গুরুদেবের প্রতি একটা বিশেষ সেবা, সর্বোত্তম সেবা, যে কীভাবে আমরা পারমার্থিক পথে প্রগতি করতে পারি সে বিষয়ে দায়িত্ব নেয়া। তো এই জন্য বলছেন যত বেশি আমরা পারমার্থিক ক্রেডিট আমরা সঞ্চয় করি, সেটা হচ্ছে আমাদের নিত্য সম্পদ, এটা আর কোনো ক্ষয় নেই। স্বামী গুরু মহারাজ আরেকটা বিশেষ কাহিনী যেটা আমাকে খুব ব্যক্তিগতভাবে অনুপ্রেরণা প্রদান করে, একবার উনি বলছিলেন একটা ক্লাসে যে যখন ওনারা ছোটো ছিলেন, ছোটোবেলায় শৈশবে আমেরিকাতে, তখন হতো কি স্কুলে যেমন আমরা অনেক সময় পরীক্ষা টরীক্ষা হয় বা প্রতিযোগিতা হয়, পুরস্কার দেওয়া হয় তাদের ক্ষেত্রে, যখন স্কুলে কোনো স্পোর্টস হলো, প্রতিযোগিতা হলো, কোনো পরীক্ষা হলো, পুরস্কার দেওয়া হতো। কী পুরস্কার দেওয়া হতো, একটা কুপন দেওয়া হবে আপনাকে, একটা কুপন দেওয়া হবে একটা পুরস্কার স্বরূপ কার্ডের মতো, সে কুপনটা নিয়ে আপনি মার্কেট শপিং মলে যাবেন, যেমন বড়ো শপিং মল আছে বা এই যে সুপার স্টোর যেগুলো আছে, এক দোকানে সব পাওয়া যাবে, বা মাল্টি শপিং মলে যাবেন, সেখানে গিয়ে আপনি কার্ডটা দেখাবেন, আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে, 30 সেকেন্ড সময় দেওয়া হবে, ঘন্টা বাজবে ডং 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 ডং, একটা ঝুড়ি দেওয়া হবে, এই 30 সেকেন্ডের মধ্যে আপনি যা কিছু ঢুকাতে পারবেন ঝুড়ির মধ্যে এটা আপনার, যা কিছু ঢুকাতে পারবেন এটা আপনার। তো উনি বলছেন হ্যাঁ ব্যাগের মধ্যে, তো বলছেন আমরা এত জোরে দৌড়াতাম যখন ঘন্টা হচ্ছে, যত বেশি ঢুকাও 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 ঢুকাও, যা বেশি ঢুকানো, এটা আমার, এটা আমার, ঢুকাও। তারপর উনি বলছিলেন জীবনটা হচ্ছে এরকম, এটা উনি আসলে উনার যে স্ট্রোক হয় এর আগের দিন বলেছিলেন, উনি চৌপাটিতে লেকচার দিচ্ছিলেন এই কথা বলছিলেন। তো জীবনটা হচ্ছে এরকম, ওখানে 30 সেকেন্ড সময় ছিল, কিন্তু এখানে আমার কাছে 3 সেকেন্ড সময় আছে কি না আমি জানি না, তাই এখন আমি সারা বিশ্বে এই দেশ থেকে ওই দেশ, এই জায়গা থেকে ওই জায়গায় আমি দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি, যে আমি যত বেশি সম্ভব প্রভুপাদের কৃপা, ভক্তদের কৃপা, মহাপ্রভুর কৃপা আমার ঝুড়ির মধ্যে ঢুকাই, কারণ ভবিষ্যতে কী হবে জানি না, ভবিষ্যতে কী হবে না হবে আমি জানি না, কিন্তু বর্তমানে আমি যে সুযোগটা পেয়েছি এটা আমি ঢুকাই, আমার ঝুড়ির মধ্যে ঢুকাই, কারণ আমি এটা নিশ্চিত যে একবার ঢুকালে যজ্ঞৎপাদ নিবর্তন্তে, একবার ঢুকালে এখান থেকে বেরোবে না, এটা হচ্ছে এমন ঝুড়ি একবার ঢুকালে আর বেরোবে না। তাই এই জন্য আমাদের কোনো সেবা সুযোগ আমাদের কাছে এসছে, সেবা করো বা এই করো বা এই ভক্তির এটা আমাদের লুফে নেওয়া উচিত যে না, এই একটা পেয়েছি একটা চান্স, বাকি ভবিষ্যতে যা হবে না হবে, কিন্তু এখন যে সেবা সুযোগটা পেয়েছি আমি, এটা হচ্ছে ইটার্নালি নিত্যকাল থাকবে আমার সাথে। এই সেবার যে আমি কৃপা পাবো, সুকৃতি পাবো, এটা নিত্যকাল ধরে আমার কাছে থাকবে। তাই অনেক সময় অনেকে চিন্তা করে কী হবে না হবে ভবিষ্যতে, কী করবো কী করবো না। বর্তমানে আমাদের ফোকাস করো যে কী আমরা সুযোগ পেয়েছি বর্তমানে, বর্তমানকালে। তো এই জন্য এটা হচ্ছে মূল ব্যাপার যে ভক্তিতে কোনো লস নেই। ত্যাক্তা সধর্মম তৃণাম বুজম হরে ভজন অপক্ষত্ব পতেত্ত ইদি যত্র কবাভদ্রম অভূত সকিম কৌবার্থ আপ্ত অভজতাম স্বধর্মত। কেউ যদি সধর্ম আচরণ করার জন্য ভগবানের কাছে আত্মসমর্পণ করেন, তার সদর না, কেউ যদি ভগবানের সেবা করেন, সদর্ম পরিত্যাগ করেও সর্বতঃ ভগবানের কাছে শরণাগত হন, কিন্তু অপক্কতার দরুন যদি সেই ভক্তের পতনও হয়, কোনো ক্ষতি নেই, ভগবান তাকে রক্ষা করেন। কিন্তু যদি কেউ পুঙ্খানুপুঙ্খভাবে সদর্ম আচরণ করে কিন্তু ভগবানের ভক্তি করছে না, তাহলে কি লাভ তা? আসলে এই শ্লোকটা ব্যক্তিগতভাবে আমাকে খুব উৎসাহ প্রদান করেছিল ভগবত ভক্তিতে আসার বা আসার জন্য, কারণ এখানে কোনো লসের কোনো ব্যাপার নেই। যেমন প্রভুপাদ শিষ্যদেরকে দেখুন, কোনটা আমরা যেটা মূল যেটা বলছি সেটা হচ্ছে এটাই যে গুরুদেবের উত্তম অধিকারী শিষ্য গুরুদেবের মন বুঝতে পারে। তাই গুরুদেব তার যেমন সাধারণ যে গুরুদেবের বাণী যেটা আদেশ, তো লেকচারে বলছেন গুরুদেব, সর্ব জনসাধারণের সামনে বলছেন, কি বলেন গুরুদেব লেকচারের বসে, যে সেই শিষ্য ওই জিনিসটা তার মধ্যে ব্যক্তিগতভাবে নেবে, ওই শিষ্য ওই আদেশটা ব্যক্তিগতভাবে নেবে। আমি কি বলছি যে বিভিন্ন প্রজেক্টের কথা বলছেন গুরুদেব, এর অন্তিমে মূল কাজটা হচ্ছে কি, মূল উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা পারমার্থিক প্রগতি করি। তাই শিষ্য যে উত্তম দিকে শিষ্য হতে গুরুদেবের কোনো লেকচার শুনছেন বা দূর থেকে গুরুদেবের কোনো বই গ্রন্থ পড়েছেন, তখন তিনি বলবেন গুরুদেব এখানে কী বানিয়ে দিচ্ছেন আমার কাছে, সেটাকে তিনি ব্যক্তিগতভাবে একান্তভাবে গ্রহণ করবেন। যেটা আমরা এই একচল্লিশটা পরবর্তী শ্লোকেই দেখবো, ব্যবসায় আত্মিকা বুদ্ধির এক হয়ে পূর্ণাঙ্গন গুরুদেবের বাণী। যেমন প্রভুপাদকে একটা কথা বলেছিলেন বা এরকম, বা হয়তো প্রভুপাদকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, অন্য কাউকে হয়তো ব্যক্তিগতভাবে বলেননি। তো অনেক প্রভুপাদের শিষ্যরা তারা প্রভুপাদের সাথে সাক্ষাৎ তো তেমন হয়নি, চিঠির মাধ্যমে দীক্ষা হয়েছে, ইমেইলে দীক্ষা হয়েছে। তো তাহলে তারা কীভাবে আমরা সঙ্গ পেলাম না গুরুদেবের, তাহলে কী জন্য হচ্ছে বকু সেবা আর বাণী সেবা, বাণীর সঙ্গ। তো একজন উত্তম অধিকারী শিষ্য তিনি ওই বাণীটাকে তিনি গুরুত্ব দিয়ে গ্রহণ করেন, এবং গুরুদেবের একটা সাধারণ বাণীকে তিনি নিজের প্রতি ব্যক্তিগতভাবে না, আমার গুরুদেব আমার প্রতি আদেশটা দিয়েছেন, আমাকে ভালো করে জপ করতে হবে, আমাকে ভালো করে ভক্তি করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে, সেবা করতে হবে। গুরুদেব এই উত্তমাদের শিষ্যকারী শিষ্যকে এই জন্য বলছি, অনেকে এটা ইয়ে করেন, কেন এটা বলছি যে অনেকে ভক্ত দেখা গেছে তারা অনেক সময় গুরুদেব আমাকে কিছু বললেন না, গুরুদেবের কাছে আমি যেতে পারছি না, আমি হয়তো মূর্খ, আমি উত্তেজিত, আমি গুরুদেবের কাছে কোনো ব্যক্তিগত আদেশ পেলাম না, আমার কী হবে, অনেকে এরকম অনুতাপ করেন। বলছেন না এরকম ঠিক আছে, একটা আশা থাকা ভালো যে আমি গুরুদেবের কাছে যাব, ব্যক্তিগতভাবে কোনো কিছু শুনতে পাবো, কিন্তু এটা নিয়ে আমরা এর মানে না এটা পাইনি মানে সব কিছু বাদ দিয়ে দেবে এমন না, বরং যদি পাই আমরা ঠিক আছে, সৌভাগ্যবান শিষ্য, গুরুদেব একটা স্পেশাল আদেশ দিয়েছেন, সৌভাগ্যবান। কিন্তু এটা না থাকলেও আমাদের কি মনে করি যে না, বিশেষ করে গুরুদেব যেহেতু আমরা সবাই এই জিনিসটা চান, আমার কাছে আমার গুরুদেব আমার কাছ থেকে কী চান, অনেক গুরুদেবের লেকচারের প্রশ্ন করেন, গুরুদেব যখন ইন্টারনেটে ক্লাস দেন বলে গুরুদেব আপনি আমার কাছ থেকে কী চান, হাউ ক্যান আই সার্ভ ইউ। তো ঠিক আছে অনেকে প্রশ্ন করেন, গুরুদেব অনেক সময় বলেন, কিন্তু গুরুদেব বলে দিয়েছেন আমি কী চাই তোমার কাছ থেকে, সাধারণভাবে শিক্ষা প্রদান করেছেন। পরবর্তী শ্লোকটা পড়ুন, 41 নম্বর। তো আমি যেটা বলছিলাম যে প্রভুপাদের শিষ্যদের কথা দেখুন, প্রভুপাদের শিষ্যরা যারা ছিলেন তারা তাদের যৌবন, ইউথ, যুবক সময় তারা তাদের যৌবনটা প্রভুপাদের সেবা উৎসর্গ করেছেন। পরবর্তীতে যাই হোক কেউ হয়তো ভক্তিতে আছেন, কেউ ভক্তিতে নেই, কেউ ইস্কনে আছেন, ইস্কোতে নেই, বিভিন্ন কিছু হচ্ছে। কিন্তু ওই সময়টাতে প্রভুপাদের সেবায় দিয়েছিলেন, ওটা হচ্ছে ইটার্নাল ফিক্সড। এরকম অনেক লীলাও আছে, কাহিনীও আছে প্রভুপাদের ইয়ে, একজন ভক্ত পরবর্তী ভক্তি ছেড়ে দেন এবং তিনি অনেক জাগতিক কর্ম করে পাপকর্মও করেন। তিনি তিনি মৃত্যুর সময় তিনি হঠাৎ করে বৃদ্ধা শুয়ে আছেন, হঠাৎ বলেন প্রভুপাদ আপনি এসছেন বলে তিনি দেহ ত্যাগ করেন। তো প্রভুপাদকে ভক্তরা জিজ্ঞেস করছে যে প্রভুপাদ এত অনেক এরকম খারাপ কাজ করেছে। প্রভুপাদ বলছে খারাপ কাজ করলো, কিন্তু ওই সময় তো সে তার যৌবনটা আমাকে দিয়েছিল এবং তার সেই সেবাটা আমি গ্রহণ করেছিলাম। তাই এটা হচ্ছে মূল ইয়ে, যে ভক্তিতে স্বল্পমপিয়স্য ধর্মস্য, অল্প একটু ভক্তি ভগবত ভক্তিও এটা মহাভয় থেকে আমাদের রক্ষা করতে পারে। এখন তিনি বলছেন যে ঠিক আছে, অর্জুন জিজ্ঞাসা করছেন প্রশ্ন, কেন ভগবত ভক্তি এরকম রক্ষা করেন? ভগবত ভক্তি আগে যে বলছেন ভগবত ভক্তি রক্ষা করেন মহাভয় থেকে, কেন ভগবত ভক্তি এরকম রক্ষা করেন ভক্তকে? তো এখন তিনি এই নিষ্কাম কর্ম সকাম কর্মের মধ্যে পার্থক্য দেখাচ্ছেন, অর্থাৎ ভক্তিযোগ এবং সকাম কর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করছেন এই শ্লোকে। ভক্তদের মধ্যে কর্মীদের মধ্যে পার্থক্য কী? ভক্তরা ব্যবসায়াত্মিকা বুদ্ধি আর কর্মীরা অব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা, একদম নিশ্চয় নিশ্চিত, এটাকেই বলা হচ্ছে একান্তি ভক্ত। তো এটা প্রভুপাদ বলছিলেন আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য রচনা করেছেন, এই শ্লোকের তার ভাষ্যে বলেছেন, এই শ্লোকের গীতার ভাষ্যে। তো তিনি সেখানে বলছেন যে একজন শিষ্যের জন্যে তার গুরুদেবের আদেশকে জীবন এবং বলে লাইফ অ্যান্ড সোল, তার আত্মা এবং প্রাণরূপে গ্রহণ করা উচিত, যে এটাই আমার জন্য একমাত্র পাথেয়, জীবনের একমাত্র উদ্দেশ্য আমার গুরুদেবের আদেশ। তো এটা যখন পড়েছেন প্রভুপাদ, এটাকে তিনি তার জীবনের একমাত্র উদ্দেশ্য গ্রহণ করেছেন। প্রভুপাদ বলছিলেন একবার এই শ্লোকটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ প্রভুপাদের কাছে। তো শিল ঠাকুর বর্ণনা করছেন, ভক্তিমান ঠাকুর বর্ণনা করছেন যে ভক্তিযোগ দু প্রকার, একটা হচ্ছে শ্রবণ কীর্তনাদিরূপ মুখ্য ভক্তিযোগ, তার মুখ্য ভক্তিযোগ, একটা হচ্ছে কৃষ্ণে অর্পিত নিষ্কাম কর্মরূপ গৌণ ভক্তিযোগ। গৌণ ভক্তিযোগ বা অন্য কথায় বলতে গেলে, আমি প্রথম দিন কি দেখেছিলাম ভক্তিযোগ কয় প্রকার, কয় প্রকার ভক্তি দেখেছিলাম আমরা প্রথম দিন? কি কি তিন প্রকারের? হ্যাঁ, ওটার কি নাম কি ছিল? আচ্ছা, তিন ধরনের ভক্ত এটা, কিন্তু তিন ধরনের ভক্তি আমরা বলেছিলাম। এটা তিন ধরনের ভক্তের কথা বলছেন, তিন ধরনের ভক্তির কথা বলছিলাম, গুণীভূতা আর প্রধানীভূতা আর কেবলা ভক্তি, আমরা তিন ধরনের ভক্তি দেখছিলাম। তো এটাই মূলত বলছেন যে প্রধানীভূতা মুখ্য রূপে এখানে ভক্তি, আর গুণীভূতা এখানে নিষ্কাম কর্ম, মানে কর্মটা এখানে মূল ইয়ে। তো ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ বলছেন এখানে যে মুখ্য ভক্তিযোগের আমি একমাত্র লক্ষ্য, অতএব তৎ সম্বন্ধিনী বুদ্ধি ব্যবসায়াত্মিকা অর্থাৎ নিশ্চয়াত্মিকা। এটা হচ্ছে মুখ্য ভক্তিযোগ বা প্রধানীভূতা, এটা প্রধান মধ্যে এক নিশ্চয়তা রহিত অব্যবসায়ী লোকেরাই কর্মযোগ সম্বন্ধিনী বুদ্ধি হয় এবং তাতে অনেক বিষয় নিষ্ঠা বলে বহু শাখাময়ী অনন্ত কামনা লক্ষ্মিণী, অর্থাৎ এখানে অনেক কামনা বাসনা থাকে তাদের মধ্যে। তো এখানে তিনি সেই তত্ত্ব প্রতিপাদন করছেন, গুণীভূতা প্রধানীভূতা আর কেবলা, যেটা প্রথম দিন দেখছিলাম আমরা। তো এটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কথার মানে কি? মুখ্য আর গৌণ, মুখটা এখানে যেখানে কৃষ্ণের প্রতি ভক্তিটাই হচ্ছে মুখ্য, শ্রবণাদি শ্রবণ কীর্তনাদি রূপ, কর্ম এটা হচ্ছে গৌণ, কর্মাদি এটা হচ্ছে গৌণ। এটা 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 সব জায়গায় ভাগবত সিদ্ধান্ত সব জায়গায় বলছেন ভগবত ভক্তি মানে কি। ভগবত ভক্তি শুরু হচ্ছে শ্রবণ কীর্তনাদি রূপ থেকে, যেমন প্রথম শ্লোকেও জন্মাদি অস্থ, শেষে বলছেন কি, ধামনা স্বেন সদা নিরস্ত কুকম সত্যম পরম ধীম হই, আমরা ধ্যান করি ধ্যান করি। তো ভক্তি সিদ্ধান্ত হয়ে ওটা সেখানে বলছেন আমাদের জন্য ধ্যান মানে কি, আমাদের জন্য ধ্যান মানে শ্রবণ কীর্তন হচ্ছে ধ্যান। এই ভগবত ভক্তি মানে হচ্ছে প্রথমত শ্রবণ কীর্তন, এই জন্য কি সেই শ্লোক, ধর্মসনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুয়া না উৎপাদায় যদি রতি সময়ে বহি কেবলম, অনেক অনুষ্ঠিত ধর্ম আচরণ করছি, অনেক কিছু আছে, কর্ম করছি, কিন্তু অন্তিমে যদি ভগবানের কথা শোনার প্রতি আমাদের রতি বা আসক্তি বৃদ্ধি হয় কি না, এটা হচ্ছে আমাদের মূল, আমাদের বাটখারা নির্ণয় করে ভাবতে পারি যে আমরা ভক্তিতে প্রগতি করছি কিনা। যদি প্রগতি হয়, আসক্তি হয় ভগবানের কথা শোনার প্রতি, তাহলে এটা আমরা ভক্তিতে প্রগতি হচ্ছে, আর না হলে শ্রম এ বহি কেবলম। আমরা যে সেবা করছি ভগবানের প্রতি, সেবা করলে কি হয়, সেবা করলে ভগবানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পেলে কি হয়, স্বাভাবিকভাবে কারোর প্রতি আসক্তি বৃদ্ধি পেলে কি হয়, তার প্রতি তার কথা শুনতে চাই, সে কি রকম তার সম্বন্ধে শুনতে চাই আমরা। সচিন টেন্ডুলকারের ভক্ত পত্রিকা খুলে দেখবে না সচিন টেন্ডুলকারের সম্বন্ধে কিছু লেখা আছে কিনা, বা তার ব্যক্তিগত তার বায়োগ্রাফিটা পড়তে চাইবে, জীবনী, তার ব্যক্তিগত জীবন কীরকম, বাল্য জীবন কীরকম ছিল জানতে চাইবে, তাকে পছন্দ করি আমি। কি হয়, আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে চাই মানে কৃষ্ণ সম্বন্ধে শুনতে চাই। তাই যতটা আমরা সেবা করব আসক্ত হব, আমরা শুনতে চাইবো, আর যত শুনবো কৃষ্ণের প্রতি কথা আমরা, কৃষ্ণ তো মহান, আরও আকর্ষিত হবো, তখন আরও সেবা করতে চাইবো। এটা হচ্ছে একে অন্যের পরিপূরক, এটা বাড়তে থাকবে। এটাই হচ্ছে বিশ্বাস, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত, এটা হচ্ছে বিশ্বাস। যে এটা ছাড়া বাকি সব কিছু হচ্ছে এই জগতে কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, প্রথম দিন বলছিলাম আমরা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, এটা হচ্ছে ভক্তের বিশ্বাস। যে ভগবানকে ছাড়া যত জড় তৃষ্ণা আছে সব কিছু ত্যাগ করতে হবে, সে যাই হোক, সে যাই হোক, নিশ্চয়াত্মিকা ভক্তি, কৃষ্ণ ভক্তির কথা বলা হচ্ছে। এটা এই বিষয়ে আমরা পরবর্তী আর একটু দেখবো অন্যান্য শ্লোকগুলিতে। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান, জ্ঞানটা হচ্ছে মূল ভিত্তি। পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে। অর্থাৎ কি জ্ঞান, এটা ভক্তিমূলক জ্ঞান, এটা ভক্তি তত্ত্ব জ্ঞান, জড় জ্ঞান না, জড় জ্ঞান না। পরেরটা ৪২টা পড়ুন। এখন তাহলে কথা হচ্ছে, যদি এরকম বলা হয় যে তাহলে সকাম কর্মীরা তারা কেন এই বুদ্ধিযোগ গ্রহণ করছে না, তারা কেন নিশ্চয়াত্মিকা বুদ্ধিযোগের স্মরণ গ্রহণ করছে না, তারা কেন সকাম কর্ম করছে, তাদের সমস্যাটা কি? তাদের সমস্যাটা এই শ্লোকে বলা হচ্ছে, তাদের সমস্যাটা কি কৃষ্ণ তখন বলছে, তাদের সমস্যাটা হচ্ছে তারা ইয়ামিমাম পুষ্পিতাম বাচাম, বেদের পুষ্পিত বাক্যের দ্বারা তারা আসক্ত হয়ে যায় বা তারা ওখান থেকে তারা বদ্ধ হয়ে যায়। ভক্তিবিনোদ ঠাকুর এখানে সুন্দর ব্যাখ্যা করছেন যে আসলে আচ্ছা না, ইয়েটাও পড়ুন, পরের শ্লোকটা পরে একসাথে আমরা আলোচনা করছি, ৪৪টাও পড়ুন। এখানে সকাম কর্মীদের কুফল, তারা তাদের কি ফল প্রাপ্ত হয়, তারা একনিষ্ঠতা লাভ করে না। পরেরটা ৪৫টা পড়ুন। তো এখানে এই জন্য বর্ণনা করছেন যে আসলে বেদের মূল উদ্দেশ্য কি, তারা এই সকাম কর্মীরা বেদের এই পুষ্পিত বাক্যের দ্বারা তারা আসক্ত হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, কিন্তু বেদের মূল লক্ষ্যটা কি, বা বেদে কেন তাহলে, যদি স্বর্গাদি লাভ, স্বর্গাদি লাভ করা পরম ফল নয়, তাহলে বেদে কেন এই সমস্ত কিছুর কথা বর্ণনা করা হচ্ছে। তখন এখানে বলছেন যে আসলে বেদে তিন গুণের কথা বর্ণনা করা হচ্ছে। তো কেন বেদে তিন গুণের কথা বর্ণনা করা, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শাস্ত্রের বিষয় দুই প্রকার, একটা হচ্ছে উদ্দিষ্ট, একটা নির্দিষ্ট। উদ্দিষ্ট আর নির্দিষ্ট, উদ্দিষ্ট নির্দিষ্ট মানে কি, উদ্দিষ্ট মানে হচ্ছে শাস্ত্রের চরম উদ্দেশ্য, মূল লক্ষ্য, মুখ্যার্থ। আর নির্দিষ্ট মানে কি, একটা রূপক, ঠিক যেরকম অনেকে বলা হচ্ছে এটাকে শাখাচন্দ্র ন্যায় একটা ই বলা হচ্ছে। যেমন মা তার ছেলেকে চাঁদ দেখাবে রাতের বেলা, এখন চাঁদটা আকাশে দেখো, ওই দেখো আকাশে চাঁদ, কী চাঁদ, কোনটা চাঁদ বুঝতে পারছি না। তখন করেন কি, একটা গাছের কাছে নিয়ে যান, গাছের ডাল আছে না, গাছের ডালের এমনভাবে রাখেন যে গাছের ডালের উপর দিয়ে চাঁদটা দেখাচ্ছে। অনেকে এরকম ছবি তুলে দেখবেন চাঁদের সামনে হাত দিবে এরকম, পিছন থেকে মনে হয় চারটা হাত দিয়ে ধরে ফেলেছে, বা চাঁদ গিলে খাচ্ছে, বা তাজমহলের সামনে যাবে, তাজমহলটা বিশাল, সে দূরে গিয়ে এরকম হাত দেয় ছবিটা এমনভাবে তুলে মনে হচ্ছে ওই মানে তাজমহলটা তার হাতের নিচে চলে এসছে, এরকম অনেকে ছবি তুলে চলে পাঠায়। তো এরকম মা তার ছেলেকে দেখাচ্ছেন যে গাছের শাখাটা আছে, ডালটা আছে, দুটা ডাল এরকম ডাল গেছে দুটা, ওই দুটো ডালের মাঝখানে দেখতে পাচ্ছ একটা গোল বস্তু, ওইটা হচ্ছে চাঁদ। হ্যাঁ, তো এখানে মূল লক্ষ্যটা কি, কোনটা দেখানোর উদ্দেশ্য এখানে? চাঁদ। কিন্তু তার জন্য আগে কি দেখানো হচ্ছে? গাছের শাখা, গাছের শাখা দেখিয়ে চাঁদটা দেখানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ পরম তত্ত্ব হচ্ছে নির্গুণ, জাগতিক গুণ নেই, তার নির্গুণ বলা হচ্ছে। এই জন্য অনেক সময় নির্গুণ তত্ত্বকে সহজে আমরা বুঝতে পারবো না, তো সেজন্য তাকে সগুণ তত্ত্বের দ্বারা তাকে ব্যাখ্যা করা হচ্ছে। ওই ডালটা শাখাটা দেখানো হচ্ছে, মানে শাখার মাঝখানে দেখতে পাচ্ছ গোল বস্তু, এটা হচ্ছে চাঁদ। একইভাবে বেদে অনেক সময় এই সমস্ত অন্যান্য বিষয়বস্তু দেখিয়ে আমাদেরকে আসলে ভগবানকে ইঙ্গিত করা হচ্ছে। যারা মূর্খ লোক তারা ওই রূপকের মাধ্যমে বা ওই ওই শাখার গাছের প্রতি আসক্ত হয়ে যায়, চাঁদের কথা প্রতি যায় না, তার গাছের প্রতি আসক্ত হয়ে যায়। তো এই হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে মূল ব্যাপার। এজন্য মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি করা, যেমন আগে আমরা বলছিলাম পরোক্ষবাদ, ভগবানকে পরোক্ষভাবে এখানে বেদে বিভিন্নভাবে ইঙ্গিত করা হচ্ছে। যেমন উদাহরণ দেয়া হয়, বিভিন্ন উদাহরণ দেয়া হয়, যেমন দেহটা হচ্ছে গাড়ির মতো, গাড়ির দুটো হেডলাইট আছে, আমাদের চোখ আছে, হ্যাঁ ইঞ্জিন আছে, আমাদের ড্রাইভার আছে, আত্মা আছে, উদাহরণ দেওয়া হয় এরকম, দেহটা একটা গাড়ির মতো। এখন কেউ যদি গাড়ির উদাহরণ নিয়ে পড়ে থাকে, বিভিন্ন ধরনের গাড়ি আছে, মার্সিডিজ বেঞ্জ, এই সেই, গাড়িতে কীভাবে গাড়ি চালাতে হবে, গাড়িতে কী কী ফাংশন আছে, গাড়ি নিয়ে পড়ে থাকতে পারে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি, গাড়ির মাধ্যমে একটা উদাহরণ দিয়ে মূল একটা উদ্দেশ্য বোঝানো। তো অনেক সময় এরকম যখন উদাহরণ দেওয়া হয়, কিন্তু উদাহরণটাকে ঘুরিয়ে প্রশ্ন করে, কিন্তু এটা তো এরকম, ওটা তো এরকম, একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে একটা সিদ্ধান্ত স্থাপন করার জন্য। যে উদ্দেশ্য নিয়ে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ওই উদ্দেশ্যটাকে গ্রহণ করুন, অন্যটাকে এটাকে ঘুরাবেন না, দৃষ্টান্তটাকে ঘুরাবেন না। অনেকে এরকম প্রশ্ন করতে দেখা যায় না, দৃষ্টান্ত ঘুরাবেন না। তো যাই হোক, অনেকে একজন একজন এরকম উদাহরণ দিচ্ছে, যেরকম মোবাইল আছে, মোবাইলের ভিতরে সিম কার্ড আছে, সিম কার্ড আছে, তো সিম কার্ডটা হচ্ছে আত্মা, মোবাইলটা হচ্ছে এই দেহ, মোবাইলটা হচ্ছে দেহ। তো বলছে ব্যাটারিটা কি, তো ডুয়েল সিম থাকলে কি, মেমোরি কার্ড থাকলে কি, এরকম অনেক কিছু। মূল ব্যাপারটা হচ্ছে এরকম, মূল ব্যাপারটা হচ্ছে এটা, যে 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 উদাহরণটা দেওয়া হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে সেটাই চিন্তা করুন, এটাকে ঘুরাবেন না, পেঁচাবেন না, এটা মূল ব্যাপার বুঝানো হচ্ছে। তো এটা হচ্ছে মূল কথা, বেদে আসলে ভগবানকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু মূর্খ ব্যক্তিরা এই সাধারণ উপমা রূপক এই নির্দিষ্ট বিষয়গুলির প্রতি আকৃষ্ট হয়ে তারা মোহের দ্বারা অজ্ঞান থাকে। কর্মের কুহরে গেল কাল, ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন কর্ম সম্বন্ধে এই সমস্ত কিছু কথা বর্ণনা করছে। যেমন বেদে এটা বলা হচ্ছে, মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল থেকে লালায়িত হয়, বিষ বৃক্ষের ফল বলা হচ্ছে এটা খুব ভালো, যেমন ডুমুর ফল বা এরকম বিষ যেটা বিষাক্ত ফল, মূর্খ লোকের খুব সুন্দর ফল। তো একইভাবে অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্য দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করার বাসনা লালায়িত হয়, তারা সেগুলির প্রতি আসক্ত হয়। তারা বেদে কেন বলা হয়েছে এটাই যে কর্ম স্বর্গ এসে, এটা ধীরে 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 তাদেরকে প্রগতি করানোর জন্য, ধীরে 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 প্রগতি করার জন্য। যেমন সরাসরি যদি বলা হয় আপনারা কৃষ্ণ প্রেম লাভ করুন, ভগবত ভক্তি করুন, তা করবে না সেটা। যেমন বাচ্চা ছেলে ঔষধ খেতে চায় না, তো মা কী করছেন, চকলেটের মধ্যে বা মিষ্টি জাতীয় মধ্যে ঔষধটা মিলিয়ে দিয়েছেন, খাওয়াচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে স্বর্গ, স্বর্গে ভোগ আছে, সকাম কর্ম করুন, অর্থাৎ বেদের মধ্যে বৈদিক বেদের প্রতি অনুগত করুন, তাদের ধীরে ধীরে স্বর্গ ধীরে 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 উন্নত করছে। কিন্তু যিনি ভগবত ভক্ত তার কাছে কি এই সমস্ত কিছু হচ্ছে কি, নরকের ন্যায়। কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে বিধি মহেন্দ্রাদিষ্টে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্বপটলের প্রোৎখাত দ্রংশ্চায়তে বিধি মহেন্দ্রাদিষ্টৈব কিটায়তে বিশ্বম পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদিষ্টৈব কিটায়তে ইয়ৎ কারুণ্য কটাক্ষেপৈবতাম তম গৌরমেব স্তমঃ। যিনি মহাপ্রভুর কারুণ্য কটাক্ষ লাভ করেছেন, কটাক্ষ ও লাভ করেছেন, তার কাছে কৈবল্য বা মুক্তি, মায়াবাদীদের কাছে এই মুক্তিটাই হচ্ছে জীবনের ধ্যান জ্ঞান, কিন্তু ভক্তের কাছে এই মুক্তিটা হচ্ছে তুচ্ছ, কৈবল্যম নরকায়, নরকের মতন। বিধি মহেন্দ্রা দৃষ্টি ব্রহ্মা এবং শিবের বা তাদের পদগুলি হচ্ছে কীটের মতো তাদের, তার কাছে কোনো আসক্তি নেই। দুর্দান্ত কাল পটলে, তার জন্য ইন্দ্রিয়গুলি হচ্ছে বিষ ভাঙা সাপের মতো, সর্পের মতো প্রখ্যাত ধর্মসাদার দাঁত ভেঙে গেছে, বিষ দাঁত ভাঙা সাপের মতো। বিশ্বম পূর্ণ সুখে, পুরো বিশ্ব তার কাছে সুখের মতো, সুখ সুখময়, তার কাছে কোনো দুঃখের কিছু নেই, বিশ্বে সবকিছু তার কাছে সুখের আছে। এই হচ্ছে ভগবানের ভক্ত মূল ব্যাপার, তার কাছে এই সমস্ত, তিনি এই সমস্ত তুচ্ছ বিষয়ের প্রতি আকৃষ্ট হন না, পুষ্পিত বাক্যের প্রতি আকৃষ্ট হন না। আমরা 45 পর্যন্ত পড়লাম, আমরা বিরতি নেই, এখন 46 থেকে আমরা শুরু করব বিরতি, 7:55 তে শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত কি যথাযথ, কি প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই বলতে ওই ঘড়িটা ফাস্ট ছিল, এটা স্লো হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ,
সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে, সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে,
সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে, এই হচ্ছে মূল ব্যাপার এখানে। যে আগের শ্লোকেগুলোতে বলতে বর্ণনা করছিলেন যে কীভাবে বিষয়াসক্ত বা সকাম কর্মের প্রতি আসক্ত লোকদের, সকাম কর্মের ব্যক্তিদের, তারা কেন বেদের প্রতি আসক্ত হয়, এখন এই 45 পর্যন্ত বললেন সেটা, বা বেদের উদ্দেশ্যকে বলেছিলেন 46 নম্বর শ্লোকে বলছেন যে, তাহলে অর্জুন বলতে পারেন এখন তাহলে যে বেদের, আপনি যেহেতু বলছেন বেদের উদ্দেশ্য হচ্ছে ইয়ামিমাম পুষ্পিতাম বাচাম, এটা পুষ্পিত বাক্যের দ্বারা বেদ আমাদেরকে মোহিত করছে, তার মানে একইভাবে আপনি ভক্তির কথা বলছেন, ভক্তিটাও হচ্ছে আমাদের মোহিত করতে পারে, তাই ভক্তিটাও পরিত্যাগ করি, কিংবা যদি বেদের পুষ্পিত বাক্য পরিত্যাগ করে ভক্তি করা, নিশ্চয়াত্মিকা ভক্তি করা, এটা এটাও কুবুদ্ধি হতে পারে, এটাও পরিত্যাগ করি, তখন এর পরিপ্রেক্ষিতে বলছেন না, ভক্তির ক্ষেত্রে এরকম না, ভক্তির ক্ষেত্রে এরকম না। কেন? উদাহরণ দিচ্ছেন যে আগে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আগে এরকম ছিল, গ্রামের মধ্যে অনেকগুলো কূপ থাকতো, কুয়ো থাকতো, একটাতে কুয়াতে খাওয়ার জলের জন্য ব্যবহার করতো, একটাতে কাপড় ধোয়ার জন্য, একটা স্নান করার জন্য, এরকম থাকতো বিভিন্ন কুয়ো থাকতো গায়ের মধ্যে। কিন্তু যখন একটা মহানদী বলা হচ্ছে, বড় জলাশয় মহানদী, সেখানে ওইটার জল সবগুলো কাজ হয়ে যেত, ওটার জল খেতেও ভক্ত লোকেরা, স্নানও করতো, কাপড় ধুতো ওখানের মধ্যে, বা প্রবাহমান নদী যখন থাকতো। তো একইভাবে ভক্তিটা হচ্ছে এরকম, ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছে, তার কাছে বেদের উদ্দেশ্য সাধিত হয়ে গিয়েছে। আবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণেষ্বি জানতঃ, পরব্রহ্ম সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি পূর্ণভাবে তিনি জ্ঞানবান, যস্মিন বিজ্ঞাতে সর্বমেব বিজ্ঞাতম ভবতি, তা যাকে জানলে আর অন্য কিছু জানার বাকি থাকে না, সব কিছু জানা হয়ে যায়। ইয়াসমিন প্রাপ্তে সর্বমেব প্রাপ্তম ভবতি, যাকে প্রাপ্ত করলে আর কোনো কিছু প্রাপ্ত করার বাকি থাকে না, সব প্রাপ্ত হয়ে যায়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাৎপর্য প্রভুপাদ বলছেন শেষের দিকে, বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত, ভগবান শ্রীকৃষ্ণ বেদান্ত দর্শনের প্রবক্তা, যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনিই হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা, কারণ সেটিই হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। বেদের বেদান্ত সর্বমহমেব বিদ্যা বেদান্তকৃত বেদবিদেহ চাহন, 47 নম্বরটা পড়ুন। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয় না। এখন অর্জুন বলছেন যে তবে ভগবানের আরাধনাতে যদি সকল কর্মফল লাভ হয়, হ্যাঁ, তাহলে কি হবে, আমি সমস্ত কিছু বাদ দিই, কর্ম করে কি হবে, সব কিছু বাদ দিয়ে দিই। অর্জুন এরকম বলছেন, যদি আপনি বলছেন ভগবানের ভক্তি করলেই মহানদীতে আসলে সব কিছু সাধিত হয়ে যায়, তাহলে আমি কর্মও বাদ দিয়ে দিই। তখন কৃষ্ণ বলছেন না, তুমি কর্মের প্রতি আসক্তি বাদ দাও, কর্মফলের প্রতি আসক্তি বাদ দাও, কিন্তু কর্ম বাদ দিও না। তো এটা একটা বিখ্যাত শ্লোক, ভারতে সবাই জানে এই শ্লোক, এবং এটাকে বিভিন্নভাবে সবাই ব্যাখ্যা করে, ওয়ার্ক ইজ ওরশিপ, কর্মই ধর্ম, কর্ম করতে হবে সবাইকে, কিন্তু কর্মটা কীভাবে করতে হবে প্রথমে সেটা জানতে হবে, কর্মটা ধর্ম, কোন ধরনের কর্ম ধর্ম আর কোন ধরনের কর্ম অধর্ম সেটা আগে জানতে হবে আমাদেরকে। যেমন আর্টিস্ট যারা আছেন, চিত্রশিল্পী, তারা দেখবেন এমন এমন চিত্র করে আমরা বুঝতেই পারবো না। একবার একজন ভক্ত বলছে, উনি একজন একজন গৃহস্থের বাড়িতে গেছেন, বা উনি ডোনার এরকম ছিলেন, ওয়েল উইশার, তার বাড়িতে গেছেন, বড় ধনী ব্যক্তি, তার ঘরে ড্রয়িং রুমে একটা কয়েকটা ছবি লাগানো আছে, বিশ্বের বিখ্যাত বিখ্যাত কয়েকটা ছবি আছে। তো দেখে মনে হচ্ছে কেউ যেন এটাকে রং নিয়ে এটা ছিটকে দিয়েছে, ভুল করে রঙের পাত্রটা পড়ে গেছে ইয়ের উপরে, ক্যানভাসের উপরে, আর ওটাকে টাঙিয়ে রেখে দিয়েছে। তো এটা এটা কী? সেই ব্যক্তি এসে বলছেন এটার দাম 50,000 টাকা। বলে 50,000 রুপি কেন? এটা আপনি বুঝবেন না, এটা এটা চিত্র আর্ট, এটা এটার মূল্য আপনি বুঝতে পারবেন না, যারা চিত্রশিল্পী তারাই বুঝতে পারবে এটার মূল্য কি। এটা অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন ধরনের জায়গা চলে যায়। এখন একটা বাচ্চাও ছবি আঁকে, যেমন স্কুলে আমাদের ছবি আঁকা চিত্রাঙ্কন বিষয় ছিল একটা আর্ট, কিন্ডার গার্ডেন যখন পড়তাম ছবি আঁকতে হতো, পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে আঁকতে হতো, এবং একজন আর্টিস্টও ছবি আঁকে, পার্থক্য কি? ওইটাই হচ্ছে পার্থক্য, কর্মটা এটা হচ্ছে এটা আর্ট। তো একইভাবে আমরাও কর্ম, একজন ভোগী ব্যক্তিও কর্ম করে এবং ভক্তও কর্ম করে, সেটার মধ্যে পার্থক্য আছে, বিষয়ের কর্মের মধ্যে আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য। তিনি বলছেন এর জন্য তিনটা জিনিস বিবেচনা করতে হবে, কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম, এবং নৈষ্কর্ম। এখানে যদিও নৈষ্কর্ম বলা হচ্ছে, প্রভুপাদ ইংরেজিতে বলছে ইনঅ্যাকশন, ইংরেজিতে প্রভুপাদ বলছেন ইনঅ্যাকশন, ইনঅ্যাকশন মানে হচ্ছে কর্ম না করা, যেমন কর্ম অকর্ম বিকর্ম। কর্ম মানে কি? বেদ নির্দেশিত কর্ম করা। বিকর্ম মানে কি? পাপ কর্ম করা। অকর্ম মানে কি? অকর্ম মানে দুরকম অর্থ আছে। অকর্ম একটা এক জায়গায়, যেমন এখানে ভক্তিবৃন্দ ঠাকুর বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, অকর্ম মানে হচ্ছে কর্ম না করাই অকর্ম, অকর্ম কর্ম না করাই অকর্ম, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ভগবানের জন্য কর্ম করা, এটা হচ্ছে অকর্ম। দু ধরনের অর্থ আছে। তো এখানে ওই নিষ্কর্ম কথার এরকম কর্তব্য কর্ম সম্পাদন না করাকে নিষ্কর্ম বলে, বা এটা অকর্মকে বোঝানো হচ্ছে আসলে, ইনঅ্যাকশন বা অকর্মকে বোঝানো হচ্ছে, নিষ্কর্ম বা কর্তব্য কর্ম না করাকে অকর্ম বলা হচ্ছে। যেমন কিন্তু প্রকৃতপক্ষে নিষ্কর্ম আর নিষ্কাম কিন্তু পার্থক্য আছে। নৈষ্কর্ম মানে হচ্ছে ভগবানের আত্ম উপলব্ধির, যেটা এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধে বলা হচ্ছে পঞ্চম অধ্যায়ে 12 নম্বর শ্লোকে, নৈষ্কর্মম অপ্রিয়াচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুত পুনঃশ্বদ্রম ঈশ্বরে নচার্পিতম ক্রমতদপ্রিয় কারণম। মনে আছে তো ভাগবত বিচারে ছিল শ্লোক মুখস্থ করতে। তো এই জন্য বলছে নৈষ্কর্ম, এমনকি এখানে বলা আছে আত্ম উপলব্ধির জ্ঞান, বা জড় কামনা বাসনা রহিত হয়ে, জড় আসক্তি রহিত হয়ে আত্ম উপলব্ধির যে জ্ঞানটা আছে সেটিও যদি ভগবান বিহীন হয়, অচ্যুত ভাব বর্জিতম কৃষ্ণ বিহীন হয়, তাহলে সেটাও শোভা পায় না। ন শোভতে জ্ঞানম অলম নিরঞ্জনম, এর কোনো কথা শোভা পায় না, তাহলে আর কুত পুনঃশ্বদ অভদ্রম ঈশ্বরে নচার্পিত কর্ম, তাহলে আর জাগতিক কর্মের আর কি কথা আছে। যেমন এখানে বলছেন ভক্তিম ঠাকুর ব্যাখ্যা করছেন, দু ধরনের জ্ঞান হতে পারে, নিষ্কর্ম দু ধরনের নিষ্কর্ম নিষ্কাম কর্ম হয়। কিন্তু নিষ্কাম কর্ম একটা হচ্ছে সে ব্যক্তি আত্মজ্ঞান আছে যে আমি হচ্ছি আত্মা, আমি দেখুন আমি আত্মাটা জানেন, তিনি এতটুকু জানে যেন তুমি কোনো করছেন নিষ্কাম কর্ম করছেন, এটা এক স্তরের। এর থেকে আরেকটু উপরের স্তরের হচ্ছে কি, তিনি জানেন আমি আত্মা, আত্মা কি, আত্মা হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, ভগবান আমার প্রভু, আমি তার দাস, আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। এটা জেনে যিনি সে নৈষ্কর্ম করে তিনি হচ্ছে আরও ঊর্ধ্ব স্তরে, অর্থাৎ তিনি নৈষ্কর্মের সাথে ভগবত জ্ঞানও তার সাথে যুক্ত আছে। অনেকে আছে যেমন মায়াবাদীরা হচ্ছে আত্মজ্ঞানী, তারা আত্মা সম্বন্ধে জানে, আত্ম সম্বন্ধে চর্চা করে, কিন্তু তারা ভগবানের ভক্তি করছে না, তাই তারাও নিষ্কাম কর্ম নৈষ্কর্মই করছে আত্ম উপলব্ধির জ্ঞান, কিন্তু কৃষ্ণর সাথে সম্পর্কিত না হলে এটা হচ্ছে জড়ম। এটা যেমন আগের শ্লোকে দেখেছিলাম বিশ্বাস, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, এটা হচ্ছে বিশ্বাস। এটা হচ্ছে আমাদের এরকম বিশ্বাস থাকা উচিত, যেমন একজন ব্রহ্মচারী এসে বলছে প্রভু আমি তো কিছু জানি না, আমি মৃদঙ্গ ভালো বাজাতে জানি না, আমি করতাল বাজাতে জানি না, গানও গাইতে জানি না, আমি ভালো লেকচার হতে জানি না, আমি ইংলিশও জানি না, আমি কীভাবে থাকবো আসলে, আমি কীভাবে ভক্তি করবো। দেখাচ্ছে যে অমুক ভক্ত, অমুক প্রভু উনি তো ভালো পাঠ জানেন, অমুক প্রভু ভালো তিনি মৃদঙ্গ জানেন, অমুক প্রভু ভালো ইংলিশ জানেন, কিন্তু আমি তো কিছুই জানি না, আমার কী হবে। কিন্তু আমাদের এই জিনিসটা বিশ্বাস থাকতে হবে, বা আমাদের জিনিসটা পূর্ণরূপে বুঝতে হবে, যে কুন্তী মহারাজ যেটা বলেছেন জন্ম ঐশ্বর্য সুতশ্রী, জন্ম ঐশ্বর্য সুতশ্রী রেধমান মদপুমান, এটা বলেছেন, এটা হচ্ছে সত্যি কথা, এবং এগুলো আসলেই আমাদের ক্ষতি, এগুলো আসলেই বিপদ, চারটে জিনিসটা আসলে বিপদ। আমরা মনে করছি আমাদের উচ্চকূলে জন্ম হয়নি, উচ্চ শিক্ষা নেই, আমাদের সৌন্দর্য নেই, বা আমাদের অনেক জ্ঞান নেই, হ্যাঁ ঐশ্বর্য মানে ধন নেই, কী হবে আমাদের, উচ্চ ডিগ্রি নেই, ভালো পড়াশোনা করিনি। কিন্তু এটা যারা আমরা এরকম আছি, আমরা এরকম করিনি, এটা সৌভাগ্যবান, আমরা যারা সৌভাগ্যবান। আমাদের আমার একজন টিচার ছিলেন, আমি চৌপাটিতে আমরা ভাগবতম পড়ছিলাম, আমাদের একজন টিচার আছেন ব্রহ্মচারী গুরু চৌপাটির সিনিয়র ব্রহ্মচারী, উনি অনেকদিন থেকে আছেন এবং ভাগবতম পড়ছেন খুব, ওখানে অন্যতম একজন ভালো ভাগবত পাঠক আমাদের ক্লাস থেকে, তিনি আইআইটি থেকে এমটেক করেছেন, আইআইটি থেকে ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে আইআইটি প্রতিষ্ঠান থেকে এমটেক করেছেন। তিনি একদিন বলছিলেন, আমরা হেঁটে যাচ্ছিলাম, তিনি বলছেন যে আমি এতদিন ধরে আছি মন্দিরে, ব্রহ্মচারী আছি, ভাগবতম পড়ছি, ভাগবতম পড়াচ্ছি, ভক্তি করার চেষ্টা করছি, কিন্তু এখনও মাঝে মাঝে হঠাৎ মনে হয় এই ভাবটা আসে যে আমি আইআইটি থেকে এমটেক করেছিলাম, তখন ওটাকে দূরে সরাতে হয় আমার, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, আমার জাগতিক একটা পদ একটা প্রতিষ্ঠা একটা আছে, আমার উচ্চশিক্ষা আছে, এটা সহজ না। আমরা সবসময় বলি না না আমি এটাকে সব কিছুকে যুক্ত বৈরাগ্য, সব কিছু ভগবানের সেবায় লাগিয়ে দেবো, হ্যাঁ একদম উচ্চ অনাসক্ত সে কি আর কহব, আসক্তিরহিত সম্বন্ধ সহিত বিষয় সম্ভব সকলই মাধব। কিন্তু এটা আসলে সহজ কথা না, যাদের কাছে আসে সেটা তারা জানে এটা কত কঠিন, কত কঠিন যে এটা থেকে এটা থেকে মুক্ত থাকার, এটা থেকে মুক্ত থাকা কত কঠিন। মুক্ত হয় একদম, যেমন কুন্তিমহারানী বলছেন বিপদ অসন্ত, তার সাথে কেন বলছেন তিনি, কারণ যখন আমাদের জাগতিক ক্ষেত্রে ভাবে আমাদের অবস্থাটা ভালো থাকবে, এটা খুব কঠিন ভগবানের কাছে শরণা করতে, অসহায় ভাব নিয়ে বলছেন, বাচ্চার মতো, বাচ্চার জন্য কান্না করে, মায়ের জন্য এরকম অসহায় ভাব নিয়ে কান্না করার জন্য বলছেন। জাগতিক ক্ষেত্রে যখন আমাদের কোনো উচ্চ শিক্ষা বা উচ্চ ঐশ্বর্য একটা ভালো পজিশন থাকবে, তখন সেরকম মনোভাব নিয়ে কৃষ্ণের কাছে শরণাগত হওয়া খুব কঠিন। আমি উদাহরণ দিতে পারি, পুণ্ডরীক বিদ্যানিধি আছেন, তারপরে আরও অন্য মহান মহান ভক্তরা আছেন, আমাদের অনেক উদাহরণ ছিল, ভক্তিস্বরূপ দামোদর স্বামী মহারাজ পিএইচডি করেছেন, আরও অনেক বড় বড় ভক্তরা আছেন, কিন্তু যারা এরকম করতে পেরেছেন, উচ্চ শিক্ষা উচ্চ ঐশ্বর্য থাকার পরেও ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হতে পারে, তারা হচ্ছেন বিশেষ সৌভাগ্যবান, বিশেষ সৌভাগ্যবান। যেমন প্রভুপাদ একটা একটা কোটেশনে প্রভুপাদ বলছিলেন, চিঠিতে বলছিলেন যে যার সুন্দরী স্ত্রী আছে, সে যদি সেই স্ত্রীর প্রতি আসক্ত না হয়ে ভগবানের প্রতি শরণাগত হতে পারে, তাহলে সে এমনকি ব্রহ্মচারীর থেকেও শ্রেষ্ঠ। এরকম বলছিলেন। তো এখন কথা, এখন যে আমরা যদি মনে করি না, ঠিক আছে, কেউ যদি মনে করে ঠিক আছে আমি সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মচারী থেকেও শ্রেষ্ঠ হবো, আমি সুন্দরী স্ত্রী গ্রহণ করবো, তারপর অনাসক্ত হবো, কোনো গ্যারান্টি আছে সেখানে? গ্যারান্টি আছে সেখানে? তো এই জন্য বরঞ্চ এটা হচ্ছে, এটা হচ্ছে বিষের মতো, বা এটা হচ্ছে, এটা ভয়, এটা ক্ষতিকর, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই। অনেকে বলে থাকেন, যেমন ব্যক্তিগতভাবে আমাকে অনেকে বলছিলেন, ধাক্কা দিচ্ছে, যাও তুমি ভালো শিক্ষা অর্জন করা উচিত, পিএইচডি করো, উচ্চশিক্ষা, তারপরে এটা প্রচারে সাহায্য করো। আমি বলছিলাম, আপনি কি আমি গ্যারান্টি দিতে পারবেন আমি পিএইচডি করতে যাব, পরে ভক্তিতে আবার আসবো কিনা আমি ফিরে? তো এই জন্য আমাদের কাছে নেই, যার কাছে নেই মানে ভাগ্যবান, সৌভাগ্যবান, যেমন কাছে এই জিনিসগুলো নেই, জাগতিক ধন সম্পদ নেই, থাকলে এটা বিপদ, থাকলে এটা বিপদ। তো এই জন্য আমাদের কমপক্ষে আমাদের এই জিনিসটা আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমরা ভক্তি করছি মানে আর কিছু চাই না, এটা হচ্ছে বিশ্বাস। আগের যেটা বলছিলেন, দিচ্ছিলেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, এটা হচ্ছে, এটা আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত যে ভক্তি করছি মানে এটা হচ্ছে একমাত্র সম্পদ, নিত্যধন, বাকি সমস্ত কিছু দেখতে পারি হয়তো আমরা জাগতিক ক্ষেত্রে অনেক কিছু, গৃহস্থরা আছেন বা অনেকে আছেন, অনেক উচ্চ বৃত্তশালী বৈষ্ণবেরা আছেন, ভক্তি করছেন খুব সুন্দর করে, ভগবত ভক্তি করছেন, গৃহস্থরা বাইকে করে পতি পত্নী বাচ্চাদেরকে নিয়ে ব্রহ্মচারী আশ্রমের সামনে পার্ক করছেন, মন্দিরে যাচ্ছেন, দর্শন করছেন, খুব ভালো, আর তারা কি সুন্দর ভক্তি করছেন। কিন্তু আমাদের চিন্তা করেন, আমরা আমাদের এইগুলি নেই মানে আমরা সুখে আছি বা আমরা আমরা নিরাপদ আছি, ওইগুলো থাকার পরে ভগবত ভক্তি করা খুব কঠিন ব্যাপার। যার কাছে নেই বরং সে সৌভাগ্যবান, হতাশ হওয়ার কারণ নেই। ইংলিশ জানি না আমি, এটা সৌভাগ্যের ব্যাপার, কারণ ইংলিশ জানে, জানলে সে সাথে আর কত সাইড এফেক্ট যে আসবে এটা বুঝতে পারছি না আমরা, ভালো বুদ্ধি নেই আমার, বুদ্ধি থাকলে সাইড এফেক্ট যা পার্শ্ব প্রতিক্রিয়া এটা আমি বুঝতে পারছি না, এটা আমি বুঝতে পারছি না। তাই জন্য এটা জাগতিক কোনো কিছু, এটা এটা সব এগুলো হচ্ছে জড় ব্যাপার, জড় ব্যাপার। কৃষ্ণ বহির্মুখ হলে এটা জড়, আর কৃষ্ণের সাথে যুক্ত হলে ঠিক আছে চিন্ময়, কিন্তু কতটা যুক্ত করতে পারবো আমরা যদি আছে আমাদের। যেমন অনেকে বলে না ভালো আমি গান জানি না, আমিও ভালো গান শিখবো, ভালো গান শিখে এটা কৃষ্ণের সেবা ব্যবহার করবো। যেমন একবার একজন ভক্ত এসে বলছে যে প্রভুপাদ, জর্জ হ্যারিসন তিনি তো খুব ভালো প্রচার করছেন, আপনার কৃষ্ণ ভাবনার মধ্যে প্রচার করছেন, তা আমিও জর্জ হ্যারিসনের মধ্যে পপ সঙ্গীত হবো, সঙ্গীত সম্রাট হবো, আমিও গিটার শিখবো, গান গাইবো, আমিও পপুলার হবো, তারপর প্রচার করবো। প্রভুপাদ বলছে তোমার জন্য এটা না, জর্জ হ্যারিসন আগেই আগে থেকেই সে পপ সম্রাট ছিল বা সে বিখ্যাত লোক ছিল, তারপর সে ভক্তিতে এসছে, তার ওই খ্যাতিটা কাজে লাগিয়েছে। তোমাকে গিয়ে এটা কৃত্রিমভাবে নিজে থেকে গিয়ে ভক্ত হওয়ার পরে গিয়ে এটা শিখে এটা করার প্রয়োজন নেই। যদুরানী মাতাজি ছিলেন, তিনি প্রভুপাদের চিত্রগুলি যিনি অঙ্কন করেছেন বিবিচিন, তিনি সে প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ আমি তো আপনার জন্য ছবি আঁকছি, কিন্তু আমি ভাবছি আমি যদি আর একটু ট্রেনিং নেই, আর্ট কলেজে গিয়ে আর একটু ট্রেনিং নেই, হায়ার এডুকেশন নেই, তাহলে হয়তো আমি আরও ভালো ছবি আঁকতাম। বলছে না প্রয়োজন নেই, তুমি এটা করে যাও, যতটুকু তোমার কৃষ্ণ সেবার জন্য যতটুকু দক্ষতা দরকার কৃষ্ণ প্রদান করবেন, বুদ্ধি কৃষ্ণ প্রদান করবে, আর্টিফিশিয়ালি নতুন করে আমাদেরকে কোনো কিছু শেখার প্রয়োজন নেই যে আমি কিছু শিখবো, ইংলিশ শিখবো বা এই শিখবো সেই শিখবো, অনেক কিছু করবো আমরা, আসলে আর কৃত্রিমভাবে এটার প্রয়োজন নেই। যেটা যতটুকু আছে আমার, বোঝা উচিত কি আমার জন্য এটাই নিরাপদ। ওই ভক্তের কাছে অনেক কিছু আছে, জাগতিক সব কিছু আছে, তারপরে ভক্তি করছেন, এর মানে কি কৃষ্ণ জানেন ওনাকে এটা দিলে উনি আসক্ত হবেন না, কিন্তু আমাকে যদি দেয়া হয় এই সমস্ত কিছু আমি আসক্ত হবো, সেজন্য কৃষ্ণ দেননি আমাকে, কৃষ্ণ আমার ভালো চান। তো এই এটাই হচ্ছে যে নৈষ্কর্ম অপ্রিয়াচ্যুত ভাব অবর্জিতম, এই জিনিসটা ভক্তের ইয়ে থাকা উচিত। একজন কী প্রসঙ্গে বলছিলাম আমি এটা, যে একজন ভক্ত আছেন আমাদের, ভাবছিলাম খুব ভালো ওনার ইয়েও খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিংও ভালো, ভাগবতম পড়ছেন এই সে, না না অন্য এক জায়গায়, অন্য এক জায়গায় একজন ভক্ত এরকম ভালো ভাগবতম পড়ছেন আর আন্ডারস্ট্যান্ডিং উৎসাহী আছে, কিন্তু উনি খুব ভালো গান 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 সঙ্গীত। তো একদিন কথা হচ্ছে ওনার সাথে, তো উনি বলছেন আসলে সঙ্গীতটাই হচ্ছে মূল, সঙ্গীতের স্বর যে আছে না এটা দিব্য, নারদ মুনি যে গান যে ওই সঙ্গীত যে সাতটা সাড়ে গা পাতা, তার পতন হয় না সেখান থেকে, তার পতন হয় না সেখান থেকে। এবং এই জন্য কেউ যদি সঙ্গীতের প্র্যাকটিস করে, এটা যদি এটা যদি এই স্বর দিব্য স্বর আশ্রয় গ্রহণ করে, তার ইন্দ্রিয় দমন হবে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে এই সেই। তো কথার প্রসঙ্গে এলে বলছে যেমন লতা মঙ্গেশকর বা এই সেই অনেক বড় বড় সিঙ্গার আছে, তারা 15 ঘন্টা 18 ঘন্টা প্র্যাকটিস করে সঙ্গীতের রেওয়াজ করে এই করে প্র্যাকটিস করে। আমি বলছিলাম এরা যদি এতক্ষণ করে ভক্তি করবে কখন, সাধনা করবে, জপ করবে কখন, বলছে তো এদের এত প্রয়োজন নেই, এদের এগুলো প্রয়োজন নেই, এরা ওই সঙ্গীতের মাধ্যমে এরা সিদ্ধি লাভ করবে। এরকম সঙ্গীতের মাধ্যমে এদের সিদ্ধি হয়ে যাবে, এরা উচ্চ স্তরে আছেন। তা বলছে যেমন কাজী নজরুল ইসলাম, তিনি কী কবিতা লিখেছেন ভগবানের সম্বন্ধে, নিশ্চয়ই তিনি সিদ্ধি পেয়েছেন বা ওই ধরনের স্তরে ছিলেন, নাহলে লিখবেন। তা আমি ভাবলাম কী কী ব্যাপার, মনে করেছিলাম ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ভালো ইয়ে আছে, কিন্তু ওই যে একটা অনর্থক কার মধ্যে কীরকম থাকে। সহজ কথা আমাদের বিশ্বাস থাকতে হবে, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ ছাড়া যা কিছুই হোক না কেন জগতে, সঙ্গীত হোক বা যা কিছু হোক, যদি ভক্তিতে যুক্ত না থাকে সেটা হচ্ছে মায়া, সঙ্গীত অনর্থ বা সঙ্গীত মায়া, যদি এটা ভগবানের সাথে যুক্ত না করে, যদি এরকম বলি না সঙ্গীত করলেই সাধনা হয়ে যাবে আমার, আর কিছু করতে হবে না, সাড়ে গামা পদের মেশা গাইলেই আমি শুদ্ধ ভক্তি লাভ করবো, এটা কী ধরনের। তো এই ধরনের ব্যাপার হচ্ছে আমাদের অনেক সময় এটা কঠিন, অনেক সময় অনেকদিন ভগবত ভক্তি করার পরেও যে এই জিনিসটা থেকে মুক্ত হওয়া, যে কোনো কিছুর প্রতি আসক্তি, এই জিনিসগুলোর প্রতি আসক্তি মুক্ত হওয়া কঠিন মনে হয় না, এটা থাকলেই জন্য আমি আরও ভালো ভক্তি করতে পারতাম, ওটা থাকলেই আরও ভালো ভক্তি করতে পারতাম, কিন্তু আমাদের চিন্তা করা উচিত বর্তমানে আমার কাছে যা আছে, আমার কাছে যা যা আছে বর্তমানে, যে যে সম্পদ আছে আমার কাছে, যে যে দক্ষতা আছে, যে যে গুণ আছে, আমার জন্য এটাই হচ্ছে বেস্ট, এবং কৃষ্ণ জানেন এটা আমার জন্য ভালো, এই জন্য তিনি আমাকে দিয়েছেন, বা যা যা নাই আমার কাছে কৃষ্ণ জানেন এটা আমার জন্য ক্ষতি করছিল, এর জন্য দেননি আমার কাছে। তো সেজন্যে সেই মনোভাব নিয়ে যদি আমরা, তখন আমরা কৃতজ্ঞ থাকতে পারবো কৃষ্ণের কাছে, কৃষ্ণ যা দিয়েছেন আপনি আমি আপনার প্রতি কৃতজ্ঞ। পরের শ্লোকটা পড়ুন। যোগ কাকে বলা হয়? কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি, অর্থাৎ কর্ম করলাম তার ফলটা সিদ্ধ হলো না হলো না সেই সম্বন্ধে অনাসক্ত থাকা, সেটাই হচ্ছে যোগ, সেটাই হচ্ছে প্রকৃত যোগ। তারপর কী হবে সেটা এখানে বলছেন, এগুলোকে ব্যাখ্যা করলেন যোগের সংজ্ঞা। তো এই জন্য আমরা বলছি সন্ন্যাসটা ভগবত ভক্তি না, সন্ন্যাসটা ভক্তি না, এটা হচ্ছে বর্ণাশ্রম, এটা বর্ণাশ্রম। নাহম বিপ্রণ চন্দ্রপতির, নাহম বিপ্রণ চন্দ্রপতির, নাহম বৈশ্য, আচ্ছা সব মুসকল হেঁটে, আমি বৈশ্য না, ব্রাহ্মণ না, ঘৈষ্য না, ক্ষত্রিয় না, শূদ্র না, সন্ন্যাসী না, বানপ্রস্থ না, গৃহস্থ না, ব্রহ্মচারী না, গোপীর ভর্ত পতাকামল্য দাস দাস, এটা হচ্ছে মূল কথা। সন্ন্যাসটা হচ্ছে বাহ্যিক, প্রভুপাদ গীতায় বলছেন এটা হচ্ছে একটা একটা পদবী, পদমর্যাদা সন্ন্যাস বর্ণাশ্রমের মধ্যে। তাই বর্ণাশ্রমের মধ্যে যখন কোনো কিছু করতে যাচ্ছি আমরা, সেখানে যোগ্যতাগুলি আছে, কিন্তু কেউ যদি মনে করেন আমার ইংলিশ জানি না আমি সন্ন্যাস হবে না, তো এই জন্য যদি হতাশগ্রস্ত হয়ে যাই তাহলে ওইটা মায়া। যদি হতাশে যদি পড়ে থাকি না আমি এটা জানি না বা আমার কাছে এটা নেই এই জন্য ভক্তি করতে পারছি না, সহজ কথা এটা, সহজ কথা এটা যে ভাগবতমের প্রথম তৃতীয় অধ্যায় বলছেন সবই পুংসাম পুরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষে অহৈতুকিয়া অপ্রতিহতা ইয়ত মাস উপ্রসিদ্ধতি, পরাভক্তিটা কীরকম, দুটা জিনিস বলছেন, অহৈতুকিয়ার অপ্রতিহতা, অহৈতুকি মানে কি, যেখানে অন্য কোনো হেতু নেই, কারণ নেই, অন্য কিছুর উদ্দেশ্যে ভক্তি করছি না, আর একটা হচ্ছে অপ্রতিহতা মানে কি, তাকে আটকানো যাবে না, আটকানো যাবে। কুন্তিমহারানী বলছেন, উদাহরণ দিচ্ছেন, গঙ্গার জল যেরকম হিমালয় থেকে উৎপন্ন হয়ে একদম অপ্রতিহতভাবে সমুদ্রের দিকে যায়, একইভাবে দেখুন গঙ্গা বিভিন্নভাবে বাঁক কেটে যাচ্ছে, বিভিন্ন বাধা আসছে, বাঁক পরিবর্তন করে দিচ্ছেন, মানে অপ্রতিহত, মানে কোনো কিছু তারা আটকানো যাবে না, কোনো কিছু তারা আটকানো যাবে না। তো এখান থেকে আমরা কী শিক্ষা পাই? ভক্তি অপ্রতিহতা, কোনো হ্যাঁ বাধাপ্রাপ্ত হবে না। সহজ কথায় বলতে গেলে ভক্তিতে কোনো অজুহাত কাজ করবে না, কোনো অজুহাত নেই যে না আমি এটা পাচ্ছি না এজন্য ভক্তি করতে পারছি না, আমি ইংলিশ জানি না ভক্তি করতে পারছি না, আমার উচ্চশিক্ষা নেই ভক্তি করতে পারছি না, আমার সম্পদ নেই আমি ভক্তি করতে পারছি, আবার কোনো পথ নেই আমি ভক্তি করতে পারছি না, আমি সন্ন্যাসী হইনি ভক্তি করতে পারছি না, এগুলো সব হচ্ছে অজুহাত। অজুহাত মানেই সেখানে সমস্যা আছে, যদি হ্যাঁ আসলে উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। যদি আমি নিশ্চলা বা অপ্রতিহতা ভক্তি হই, তাহলে অপ্রতিহতা ভক্তি মানে কি, যত বাধা আসুক না কেন ফাঁক ফোকর গলে রাস্তা বের করে নেবে, যত পাথর যত বাধা আসুক রাস্তা বের করে নেবে ঠিকই, এটা হচ্ছে অপ্রতিহতা ভক্তি। অপ্রতিহতা ভক্তি মানে সেখানে অন্য কোনোর অপেক্ষা থাকে না। পরবর্তী শ্লোকটা দেখুন, কর্মের ফল ভোগ করতে যে তারা হচ্ছে কৃপণ, কৃপণের সংজ্ঞা দিচ্ছেন এখানে, যেটা কর্মের ফল ভোগ করতে যে তারা হচ্ছে কৃপণ। সকাম কর্ম থেকে দূরে না হিয়াভরম কর্ম, দূরে পরিত্যাগ করো, দূরে পরিত্যাগ করুন, যেটা কাছে আসতে না পারে দূরে পরিত্যাগ করো। আগে কৃষ্ণই দেখাচ্ছিলেন অর্জুনকে না, আগের সেকশনটাতে কর্মকাণ্ডতে, যে তুমি কর্ম করো স্বর্গে যাবে, কৃষ্ণই বুঝাচ্ছিলেন এখানে। এখন কৃষ্ণ ওই সেকশন থেকে আরেকটু উন্নত জ্ঞান দিচ্ছেন, কর্ম এই কর্মকাণ্ড পরিত্যাগ করো। পঞ্চাশ নম্বরটা দেখুন, তো এখানে ভক্তের সে বুদ্ধিযোগ যে অধিষ্ঠিত ব্যক্তির গুণ বর্ণনা করা হচ্ছে, বা তার অনুসরণকারী ফল তিনি কি লাভ করেন, তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন, দুটো থেকে মুক্ত হন, যিনি ভগবত ভক্তি অনুশীলন করে। ভক্তের উদ্দেশ্য না, এখানে বলা হচ্ছে যে ভক্তিযোগ অনুশীলন করে বুদ্ধিযোগ সেই ব্যক্তির কি ফল প্রাপ্ত হন সেটা বর্ণনা করা হচ্ছে এখানে। এই জীবনে পাপ এবং পুণ্য থেকে উভয় থেকে মুক্ত হতে ভক্তের জন্য এই, যেমন একজন বলছিলেন প্রভুবতের শিষ্য দীনবন্ধু প্রভু ভক্তের বৃন্দাবন পরিক্রমা করার, তো তিনি ভক্তদেরকে নিয়ে যমুনা স্নান করছেন, স্নান করার সময় যমুনার মধ্যে আছেন, বলছেন যে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্ত হই, পাপ চলে যায়, আর যমুনা স্নান করলে কি হয় সমস্ত পুণ্য চলে যায়। শুনে কয়েকদিন উঠে গেছে ওখান থেকে, বলছেন না না পুণ্য। তো এই জন্য আমি অনেক সময় বলি আমি কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী এই সে বৈষ্ণব, কিন্তু আসলে বৈষ্ণব মানে কি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন বৈষ্ণব মানে হচ্ছেন পাপ রুচিও নেই পুণ্য রুচিও নেই, তার পুণ্য রুচিও নেই, কেন পুণ্য রুচি নেই, কেন তিনি তিনি ফলের প্রতি আসক্তি নেই, বা তিনি ভক্তির প্রতি আসক্তি, তিনি পুণ্যের প্রতি তিনি আসক্তি নেই, যাই পুণ্য করবো। অনেকে এরকম বলে থাকেন, অনেকে এরকম দেখবেন একজন মুক্ত বলছিলেন প্রচার করছিলেন বেশি করে জপ করুন পুণ্য হবে, বা এই দামোদর মাস আসছে কোনো পুণ্য হবে, তাহলে পুণ্য না এটা আমরা ভক্তি বৃদ্ধি হবে, গঙ্গা স্নান করে পুণ্য হবে, পুণ্য না এটা আমাদের ভক্তি বৃদ্ধি হবে, কৃষ্ণ ভক্তি ইয়ে। তো তিনি বলছেন না না আসলে আমি ভক্তি বুঝাতে যাচ্ছিলাম, কিন্তু পুণ্য কথাটা বলে দিয়েছি, না পুণ্য কথাটা বলবেন না ভক্তি বৃদ্ধি হবে। এই জন্য পুণ্য পাপ রুচি নেই তো বোঝা গেল, পুণ্য রুচিও নেই পাপ এবং পুণ্যের প্রতি। এটা হচ্ছে আরেকটা জিনিস যে কৃষ্ণ ভক্তের বিশ্বাসটা কীরকম, কৃষ্ণ ভক্তের বিশ্বাসটা এরকম যে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম সে হতো জীবের এক অজ্ঞানতম ধর্ম, অর্থাৎ ভক্তির প্রতি বাধক যা আছে শুভ আর অশুভ দুটোই হচ্ছে ভক্তির বাধক, বা দুটোই হচ্ছে দুটোই পরিত্যাগ করা উচিত শুভ অশুভ। পুণ্যটাও যদি ভক্তির বাধক হয় সেটাও আমাদের পরিত্যাগ করা উচিত, এটাও পরিত্যাগ করা উচিত। হ্যাঁ ভক্তি প্রতিকূল যদি হয় অবশ্যই ত্যাগ করা উচিত, ভক্তি প্রতিকূল, ভক্তি প্রতিকূল হয়েও সেটা শুভকর্ম হতে পারে, ভক্তি প্রতিকূল হয়েও শুভকর্ম হতে পারে, যেমন কীরকম হতে পারে? আচ্ছা ঠিক আছে, ভালো উদাহরণ। সাধারণভাবে আমরা যে কাজ করি এটা ভক্তি প্রতিকূল হয়েও কীভাবে শুভকর্ম হতে পারে? ভালো কাজ শাস্ত্রে বলা আছে, ধর্মই এটা, কিন্তু ভক্তি প্রতিকূল। যেমন স্কুল কলেজ বানানো, হাসপাতাল দেয়া, ত্রাণ বিতরণ, এই সে এগুলো হচ্ছে মানে পরোপকারমূলক কাজ, এটা করছি আমরা, এটা ভালো কাজ ধর্ম শাস্ত্রে বলা আছে, কিন্তু এটা ভক্তির সাথে যুক্ত না। হ্যাঁ, এটা ভক্তির সাথে যুক্ত না মানে ভক্তি প্রতিকূল, ভক্তি বহির্ভূত এটা। এই জন্য চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে, যখন সার্বভৌম ভট্টাচার্য এবং প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে আলোচনা হচ্ছিল, যে যখন ভক্তরা ইয়েতে এসছিলেন, পুরীধামে এসছেন, ভক্তরা পুরীধামে এসছেন, তখন খৌড়কর্ম করতে হয়, উপবাস করতে, কিন্তু এরা সে কিছু না করে সরাসরি খাওয়া শুরু করছে, কিরকম? তিনি বললেন এগুলো হচ্ছে শাস্ত্রের পরোক্ষ আজ্ঞা, পরোক্ষ আজ্ঞা, কিন্তু এখানে সরাসরি মহাপ্রভু তিনি নিজের হস্ত পরিবেশন করছেন, তো এখানে কেন ওই আজ্ঞাগুলি পালন করবেন? আবার যেমন সার্বভৌম ভট্টাচার্যের সাথে, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে যখন উদ্ধার করলেন, তখন একদিন সকালের প্রসাদ নিয়ে এসেছেন সার্বভৌম ভট্টাচার্যের জন্য সকালবেলা। সার্বভৌম ভট্টাচার্য ঘুম থেকে মাত্র উঠেছেন, উঠেই তিনি যখন মহাপ্রভুকে দেখলেন মহাপ্রসাদ নিয়ে এসেছেন, তিনি সরাসরি মহাপ্রসাদ নিয়েই বন্দনা করে গ্রহণ করলেন। তো মহাপ্রভু বললেন, সার্বভৌম তুমি কি বেদ ধর্ম তোমার তোমার নিত্যকর্ম ভুলে গেলে, বাদ দিয়ে দিলে? তো আসলে এটা কিন্তু সহজ কথা না, আমাদের জন্য হয়তো হতে পারে, আমরা ঘুম থেকে উঠে খেয়ে নিব, সমস্যা নেই, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এটা করেছেন না, এটা সহজ কথা না। কেন? কারণ মায়াবাদীরা বা যারা এরকম তারা বেদান্তে, তারা তাদের নিত্যকর্মের প্রতি খুবই আসক্ত। তারা নিত্যকর্ম, এই যে প্রাতক্রিয়া, প্রাতকৃত্য, হোম তপ, এগুলো করা, এগুলোর প্রতি খুবই, এগুলো ছাড়া তারা কিছু চিন্তাও করে না, সব কিছুর প্রতি খুবই আসক্ত তারা। আর সার্বভৌম ভট্টাচার্য গিয়েছিলেন, সেই মায়াবাদীদের গুরু ছিলেন, তাদেরও শিক্ষক ছিলেন, তাই তিনি কতটা আসক্ত হবেন? যদি সাধারণ মায়াবাদী এতটা আসক্ত থাকে তাদের নিত্যকর্মের প্রতি, তাহলে সার্বভৌম ভট্টাচার্য কতটা আসক্ত হবে? আর সেই সার্বভৌম ভট্টাচার্য সব কিছু পরিত্যাগ করে মহাপ্রসাদ গ্রহণ করছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন কি হয়েছে তুমি ভুলে গেলে? তখন তার সার্বভৌম ভট্টাচার্য বলছেন, শুষ্কম পরিশুতম বাপি নিতম বা দূরদেশত প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারণা। মহাপ্রসাদ শুকনো হোক বা পচে যাক বা দূর দেশ থেকে নিয়ে আসা হোক, প্রাপ্তি মাত্রে না, যখনই মহাপ্রসাদ হাতে হাতে পাবো আমরা গ্রহণ করা উচিত, অন্য কিছুর বিচার করা উচিত না, তৎক্ষণাৎ গ্রহণ করা উচিত। এটা আমাদের খুব প্রিয় শ্লোক, প্রাপ্তি মাত্র সাথে সাথে গ্রহণ করুন। কিন্তু আমরা অনেক সময় কোর্ট করতে দেখা যায় ভক্তদের প্রসাদ পেলে প্রাপ্তি মাত্রে না ভক্ত সাথে সাথে খেয়ে না, কিন্তু এর আগের লাইনে কি বলা আছে? শুষ্কম পরিশুতম বাপি শুকনো হোক বা পচে যাক, এরকম বিশ্বাস থাকতে হবে আমাদের, বিশ্বাস থাকতে হবে। তো এটা শোনার পরে মহাপ্রভু খুব প্রসন্ন হলেন। হ্যাঁ, এটা মহাপ্রসাদ মাহাত্ম্য বর্ণনা করা আছে। আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। মহাপ্রভু বলছেন যে আমার সমস্ত অভিলাষ পূর্ণ হয়ে গেছে, কারণ আজকে সার্বভৌম ভট্টাচার্য যে মহাপ্রসাদের প্রতি বিশ্বাস হয়ে গেছে। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন করিলে মায়ার বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘে কইলে প্রসাদ উপক্ষণ, তুমি বেদের ধর্ম লঙ্ঘন করে প্রসাদ গ্রহণ করেছ। এটাকে মহাপ্রভু প্রশংসা করছেন, কেন? আরে বেদকে লঙ্ঘন করেছে, বেদের ধর্ম লঙ্ঘন করে এটা মহাপ্রভু প্রশংসা করছেন। এই জন্য হচ্ছে ভক্তি প্রতিকূল যদি হয় বেদের ধর্ম, তাহলে এটাকে লঙ্ঘন করা উচিত আমাদের। এটা হচ্ছে ভক্তের বিশ্বাস, যা কিছু হোক সেটা ভক্তি প্রতিকূল হলে পরিত্যাগ করা উচিত, দূরে হ্যাবরম কর্ম, দূরে পরিত্যাগ করা উচিত। পরবর্তী শ্লোকটা পড়ুন। এটা ওই মধ্য দিলা ৬ নম্বর পরিচ্ছেদে আছে। ৫ নম্বর শ্লোকটা পড়ুন। এখন দৃষ্টান্ত দিচ্ছেন, আগে যে কথাটা বললেন তখন দৃষ্টান্ত দিচ্ছেন যে মনীষীরাও এরকম করেন, কর্মজাত ফল ত্যাগ করেন, ফল ত্যাগ করেন। যেমন আচ্ছা পরবর্তী শ্লোকটা পড়ুন, 52। তো আগে যে শ্লোকে যে অবস্থা বলছিলেন সেটা কিভাবে লাভ করা যায় সেরকম অবস্থা, তখন এটা এখানে বলছেন কিভাবে নিরপেক্ষ হওয়া যায়। বুদ্ধিকে মোহরূপ গভীর অরণ্য থেকে উদ্ধার করতে হবে। মোহটা হচ্ছে অরণ্যের মতো, জঙ্গলের মতো, সেখান থেকে উদ্ধার করতে হবে মোহকে। তো এখানে যে এই ইয়েতে বলছেন এটা নিরপেক্ষ হতে হবে, এখানে এই তাৎপর্য দেখুন প্রভুপাদ বলছেন ওই কথাগুলি, যে ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। প্রথম লাইনে প্রভুপাদ বলছেন অনেক দৃষ্টান্ত আছে যারা ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। তো এটা একটা একটা অনর্থ আমাদের ভক্তিতে আসার পরেও আমাদের, যে না অনেকে বলে থাকেন এত আমার 14 পুরুষ ধরে পূর্বপুরুষেরা দুর্গা কালী বিষয়ে পূজা করে এসছে, আমার মন্দির ঘরের ভিতরে সিংহাসনের মধ্যে বেদির মধ্যে সব দেবতাদের পূজা আছে, বিগ্রহ আছে বা ছবি আছে, হুট করে কীভাবে সরিয়ে দিব এদেরকে, আমি এতদিন কত ধরে এদের পূজা করছি এরা তো রাগ করবেন, বা এই যে আমি এতদিন ধরে আমি এই পূজা করে আসছি এই ব্রত করে আসছি আমি কীভাবে বাদ দিব। তো এটা একটা অনর্থ থেকে যায়। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয় সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়। এমনকি যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়, মহাভাগবত গুরু পরম্পরা আচার্য ধারায় আচার্য মাধবেন্দ্র গুলি বলেছেন, শ্লোকটা পড়ি আমরা, সন্ধ্যাবন্দন ভদ্রমস্তু ভবতো ভোস্নান তুভ্যম নমো ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহম ক্ষমঃ ক্ষম্যতাম यत्र क्वापि निशब्द यादव कुलोत्यमस्वकं सद्विष स्मारम स्मारम अघम स्मरामि सदलम मन्ये कि मन्ये नमे। অনুবাদটা পড়ুন একজন।
হে ভগবান, নিঃসন্দেহে আমি তোমাকে বন্দনা করি তোমার জয়। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানতে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না, আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা কর। এখন আমি যেখানে অবস্থান করি না কেন, আমি যদিগুলো শ্রেষ্ঠ কংসারে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি, আমার মনে হয় এইটি আমার পক্ষে যথেষ্ট।
এই হচ্ছে ভক্তের মনোভাব, বা এটা হচ্ছে আমাদের টার্গেট। মাধবেন্দ্র পরিপাদ ভক্তি কল্পতরুর মূল বলা হচ্ছে তাকে, মূল তার থেকে শুরু হয়েছে, তিনি এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমাদের যে প্রেম ভক্তিটা কীরকম, প্রেম ভক্তিটা কীরকম, কোন স্তরের, সেটা একদম পূর্ণ বিশ্বাস, বিন্দুমাত্র সন্দেহ নেই যে উনি বলছেন আমি সন্ধ্যা বন্দনা করছি না, আমার কি অপরাধ হবে, আমার কি পাপ হবে, বিন্দুমাত্র এখানে তার কোনো সংশয় নেই, পূর্ণরূপে শরণাগতি গ্রহণ করছেন। আরেকটা শ্লোক বলছেন মাধবেন্দ্র পরিপাদ, উনি গায়ত্রী করছেন না, উনি বলছেন পূর্ণ, হ্যাঁ আমরা তার মানে আমরা তাকে অনুকরণ করবো এমন না, সেটাই যেমন চৈতন্য ভাগবতের অন্তলীলায় দেখবেন শেষের অধ্যায়ে অদ্বৈত আচার্য জগন্নাথ মন্দির পরিক্রমা করে মহাপ্রভুর কাছে এসছেন, মহাপ্রভু বলছে তুমি কি করলে মন্দির গিয়ে, বলে পরিক্রমা করলাম। তো মহাপ্রভু বলছে হারিলা হারিলা, তুমি হেরে গিয়েছ, বলছে হেরে গিয়েছো মানে তুমি যখন পরিক্রমা করলে ভগবানের পিছনে যখন গেলে তখন তো ভগবানকে দেখতে পাওনি, তখন তো ভগবানকে দেখতে পাওনি, তা আমি হলে শুধু ভগবানকেই দর্শন করবো, মহাপ্রভু বলছে। তার মানে কি আমরা পরিক্রমা বন্ধ করে দেব? তখন উনি কতটা পূর্ণ এখানে ফোকাস করলেন, গুরুত্ব দিচ্ছেন যে নির্নিমেষ, হ্যাঁ শরণাগতি ভগবানের প্রতি, অহরনিশ বা একান্তি, যেমনকি পরিক্রমা করার সময় বলছেন না পিছন দিকে যাবো কেন, ভগবানের সামনেই থাকবো আমি সবসময় ভগবানকে, এরকমও চিন্তা করছেন। আরেকটা শ্লোক বলছেন মাধবেন্দ্র পরিপাদ, মুগ্ধ মাম নিগদন্তু নীতি নিপনা ভ্রান্ত মুহুর বৈদিকা মন্দম বান্ধব সঞ্চয়া জরধিয়ম মুক্তাদরা সোদরা উন্মত্তম ধনিনো বিবেক চতুরা কামম মহাদাম্ভিকম শন্তু মাম শমতে মনাগপি মনা গোবিন্দ পাদ স্পৃহাম। তিনি বলছেন মুগ্ধ মাম নিগদন্তু, যারা নীতি নিপুণ যারা আছেন, নীতিতে নিপুণ যারা আছেন শাস্ত্রে, তারা আমাকে মুগ্ধ বলে, মানে মায়ার দ্বারা মুগ্ধ বলে মনে করুন, ভ্রান্ত মুহুর বৈদিকা, বৈদিক পন্থা অনুসরণকারীরা আমাকে ভ্রান্ত বলে মনে করুন, পথভ্রান্ত বলে মনে করুন, দিকভ্রান্ত বলে মনে করুন। মন্দম বান্ধব সঞ্চয়া জরধিয়ম, আমার বান্ধবেরা যারা আছে তারা আমাকে মন্দ বলে মনে করুন, জরধিয়ম বা আমাকে মন্দ বলে মনে করুন, এই মন্দ হয়ে খারাপ হয়ে গেছি। জরধিয়ম মুক্তাধরা সৌধরা, যারা আমার ভাইয়েরা আছেন তারা আমাকে মুক্ত দৌড়া বা তাদের প্রতি আদরবিহীন বলে মনে করুন, কর্কশ বলে মনে করুন। উন্মত্তম ধনী নৌ বিবেক চতুরা, যারা উন্মত্ত ধনী ব্যক্তি আছে তারা আমাকে উন্মত্ত বলে মনে করুক, বিবেক চতুরা। কামম মহাদাম্ভিক, যারা বিবেক চতুর যারা আছে তারা আমাকে মহাদাম্ভিক বলে মনে করুক বা কামের দ্বারা আক্রান্ত বলে মনে করুন। শান্তু মা ক্ষমতে মনাগপি মনো, কিন্তু আমার মন অল্পক্ষণের জন্যেও গোবিন্দ পাদস্প্রিয়া, গোবিন্দ পাদস্প্রিয়া থেকে মুক্ত হয় না বা এটা পরিত্যাগ করে না। এই হচ্ছে ভক্তের বিশ্বাস। কুলশেখর মহারাজও গাইছেন মুকুন্দমালা সূত্রমে যে ত্যাজন্তু বান্ধবা সর্বে নিন্দন্তু গুরুবেজনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম, যে আমার বান্ধবেরা আমাকে ত্যাগ করুন, আমার গুরুজনেরা আমাকে নিন্দা করুন, অর্থাৎ সারা বিশ্ব আমাকে পরিত্যাগ করুন, কিন্তু তথাপি পরমানন্দে, পরমানন্দে আমি কি গাইব, গোবিন্দ মম জীবনম, গোবিন্দই হচ্ছে আমার জীবন। এই হচ্ছে ভক্তের বিশ্বাস, সারা বিশ্ব আমার বিরুদ্ধে যেতে পারে কিন্তু আমি ভগবানকে ছাড়ব না, ভক্তি ছাড়ব না। তো সেই সেই কথা এখানে স্থিতপ্রজ্ঞ বা এই কথা এখানে কৃষ্ণ বোঝানোর চেষ্টা করছেন যে নিরপেক্ষ, সম্পূর্ণরূপে নিরপেক্ষ হবে, তিনি সমস্ত কিছুকে বুদ্ধিকে তিনি মোহর পরম্যে থেকে তিনি মুক্ত করবেন। পরবর্তী শ্লোকটা পড়ুন। তখন এই যে দিব্য জ্ঞান লাভ করে তারপরে কি হবে সেটা ব্যাখ্যা করছেন, যে আগের শ্লোকে বলছে নিরপেক্ষ হতে পারবে, নিরপেক্ষ হওয়ার পর কি হবে সেটা এই শ্লোকে ব্যাখ্যা করছেন। বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না। এখন 54-72 পর্যন্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্বন্ধে আলোচনা প্রশ্ন করছেন, উত্তর দেওয়া হচ্ছে। তো অনুবাদগুলো পড়ে নিয়ে আগে আমরা একসাথে 54 পড়ুন।
Thank you.
করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ধর্মধামে প্রবেশ করেন।
তো এখানে মূলত এই সেকশনটাতে মূলত অর্জুন জিজ্ঞাসা করছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে, যার কথা আপনি আগে বললেন যে ব্যক্তি সে স্থির হয়ে যাবে, সমাজে স্থির হবে, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি প্রভা তাৎপর্যে বলছেন যে একজন ধনীর লক্ষণগুলো দেখে যেমন বোঝা যায় সে ধনী, একজন রোগীর লক্ষণগুলি দেখে বোঝা যায় সে যেমন রোগী, একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপরাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ খুলছে ততক্ষণ পর্যন্ত মূর্খতা প্রকাশ পায় না, প্রভুপাদ বলছে। সেই জন্য কে কী ধরনের ভক্ত তার কথাবার্তা আচার আচরণ দেখে বোঝা যায় কার ভক্তি কী স্তরের আছে। বলছি না আমি বাহ্যিকভাবে যাই করি না, ভক্তি আমার হৃদয়ে, কিন্তু না এখানে ক্লিয়ারলি বলছেন যা ভেতরে আছে বাহিরেও প্রকাশ পাবে তা বোঝা যাবে। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীভাবে তার লক্ষণকে কীভাবে কথা বললেন, কীভাবে অবস্থান করেন, এই সমস্ত কিছু এখানে অর্জুন জিজ্ঞেস করছেন এবং কৃষ্ণ এখানে এই সেকশনের মধ্যে বিভিন্নভাবে তার উত্তর প্রদান করছেন যে কী কী লক্ষণ আছে। স্থিতপ্রজ্ঞ সংজ্ঞা কী আগে দেওয়া হয়েছে, মূল থিমটা হচ্ছে এটা এখানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি ইন্দ্রিয় সংযত, লাভালাভ, তিনি লাভের প্রতি বা অলাভের প্রতি তিনি কখনো মোহিত হন না। যেমন প্রভুপাদের ক্ষেত্রে দেখতে পারি আমরা, প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, তিনি সহজ সহজ সরল সাধুর জীবনযাপন করছিলেন, তারপর তিনি আমেরিকায় গেলেন, বড় বড় প্রাসাদ, ফিশার ম্যানশন এরকম বড় বড় প্যালেস ছিল তার জন্য, ভক্তিবিহান বড় বড় প্যালেস ছিল তার, সেখানে বড় বড় উন্নত প্রযুক্তি তৎকালীন সময়ে, আমাদের এখন যে প্রযুক্তিগুলি আছে না আমেরিকা তখন ছিল সেরকম, প্রভুপাদ সেগুলো ইউজ করেছেন, বড় বড় সুন্দর গাড়ি এসিডিও সব কিছু ছিল। তার মানে প্রভুপাদ এগুলোর ধরে আসক্ত হননি। যখন প্রভুপাদ ভারতে যখন আসেন বলা হচ্ছে প্রভুপাদ ভুবনেশ্বর গেছিলেন, সেটা গোটগোবিন্দ স্বামী মহারাজ সেখানে ছিলেন, তো সেখানে ভক্তরা প্রভুপাদের জন্য ভুবনেশ্বর শহরে মনে হচ্ছে গেস্ট হাউস বা সরকারি সার্কিট হাউস এরকম বুক করেছিল, ভালো ফেসিলিটি। প্রভুপাদ বলছেন না আমার শিষ্য গৌরগোবিন্দ কোথায় থাকে, বলছেন প্রভুপাদ তো ওখানে জঙ্গলের মধ্যে থাকে, বলে আমি ওখানে থাকবো। প্রভুপাদ ওখানে প্রায় 15 দিনের মতো ওখানে ছিলেন জঙ্গলের মধ্যে, ওখানে বলা হচ্ছে এমন অবস্থা পাশেই জঙ্গল, জঙ্গলের মধ্যেই বলা যায় জঙ্গলের পাশেই ভুবনেশ্বর মন্দির যেখানে আছে না জঙ্গল ছিল, সেখানে অনেক হিংস্র পশু পাখি ছিল সেখানে, তার সেখানে প্রাকৃতিক কর্ম করতে গেলে বাইরে যেতে হতো, সব কিছু বাইরে ছিল। তো প্রভুপাদ ওখানে ছিলেন, দুটা রুম ছিল, একটা রুমে গৌরগোবিন্দ মহারাজ থাকতেন, একটা রুমে প্রভুপাদ থাকতেন, প্রভুপাদ ওখানে ছিলেন তিনি। তারপরে প্রভুপাদ মায়াপুরে যখন আসেন, মায়াপুরে ভোজন কুটের ছিল, প্রভুপাদ বলছিলেন যে কী চাই একজন সাধুর ভক্তের জন্য, কী চাই এরকম একটা ছনের ঘর, সেখানে বসে জপ করা গঙ্গার তীরে, আর কী চাই, আমরা এটাই সন্তুষ্ট, আর কিছু চাই না আমাদের। কিন্তু যদি আমরা এরকম ছনের ঘরে খড়ের ঘরে বসে থাকি তাহলে কী হবে, কেউ আসবে না এখানে, তাই তাদের জন্য বড় বিল্ডিং বানাও, তাদের জন্য বড় বিল্ডিং বানাও। ওই জন্য প্রভুপাদ বলছে এটা আমাদের জন্য না কুটির, এটা তারা আসবে অতিথিদের জন্য বানাও কুটির, কিন্তু আমরা ওই তার বিল্ডিং মানে আমরা কুটিরেই সন্তুষ্ট হচ্ছি, এটাই হচ্ছে ভক্তের। তিনি সুখেও সুখে দুঃখে অনুদ্বিগ্ন মানা, দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, সুখে সু বিগত স্পৃহ, এটাই হচ্ছে স্থিতধী, তার লক্ষণ হচ্ছে সেরকম স্থিতপ্রজ্ঞ। তার সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন, অপ্রিয় বস্তু বিষয় উপস্থিত হলে দ্বেষ করেন না। যেমন আমরা উদাহরণ দিচ্ছিলাম এই ফোনটা কার, সুদর্শন রুন, আচ্ছা এটা কার, আচ্ছা কমলাবতী প্রভু, এখন আপনি এটা রেখে গেলেন এরকম একই রকম দেখতে না দুটা জিনিস, হ্যাঁ মনে করুন এটা এখানে নেই, আপনি এটা রেখে গেলেন বাইরে গেছেন, এসে দেখেন এটা একদম ভেঙে গেছে, একদম স্ক্রিন টিন ভেঙে একদম দুমড়ে মুড়ে, মনে হচ্ছে কেউ রাগ করে এটা নিচে ফেলেছে এমন অবস্থা হয়ে গেছে, আপনার কেমন লাগবে এটা, সহজ কথা কেমন খারাপ লাগবে না ভালো লাগবে, তো খারাপ লাগে আরে আমারটা কেমন হয়ে গেলো এভাবে কেন হয়ে গেলো, বা সবাই যার যার কথা চিন্তা করি মনে করুন আমাদের জিনিস এটা আর ফোন বা এরকম এটা কার, হ্যাঁ তখন আমাদের লীলাময় প্রভু এসে বললেন আরে প্রভু না 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 কন্ট্রোল, এটা আপনার না, এই যে ভাঙাটা এটা আসলে আমার, আপনারটা এই যে এখন অক্ষত আছে, হ্যাঁ এটা আপনারটা এই যে আপনারটা এখন অক্ষত, তখন কেমন লাগবে, হ্যাঁ শান্তি তাহলে এটা কিন্তু এখন ভাঙাই আছে, এমন না যে এখন জোড়া লেগে গেছে, ভাঙাই আছে। কিন্তু একটু আগে ওই ভাঙাটা দেখে দুঃখের কারণ হয়েছিল, আর একটু পরে যখন দেখলাম না আমারটা অক্ষত আছে, তখন শান্তি শান্তি হয়ে গেল। তো এই জন্য তাহলে সুখ আর দুঃখ কোথায় কোথায় আছে, যন্ত্রের মধ্যে আছে না কোথায় আছে? তো এই জন্য বলা হচ্ছে যিনি নিষ্প্রিয় ব্যক্তি তিনি সুখে এবং দুঃখে দুটার মধ্যে নিষ্প্রিয় থাকেন, কোনোটার প্রতি আসক্তি শূন্য, সকলের প্রতি আসক্তি শূন্য। বা মনে করুন আপনার এই মাস্টার উদাহরণ দিচ্ছিলেন একজন মহারাজ, মনে করেন প্রোগ্রাম ক্লাসের পরে সবাই একটা করে খাম দেওয়া হলো, পুরুষোত্তম মাস একটা করে খাম দেওয়া হলো সবাইকে, একটা করে খাম। এখন পর বললাম বাড়িতে রুমে গিয়ে খুলবেন, রুমের রুমে যা যা রুমে গিয়ে খুলবেন, কারণ বলভদ্র রূপ আপনি রুমে গিয়ে খুললেন, দেখলেন ভিতরে 500 টাকার নোট আছে, কেমন লাগবে আপনার? প্ল্যান করবেন এই 500 টাকা খরচ কীভাবে আমি করবো, কী খরচ করা যায়। তখন পাশের রুমে আরেকজন প্রভু আছেন, বা দেখা হলো আমাদের শ্রীনিধি প্রভু, দেখা হলো প্রভু খাওয়ার ভিতরে তো 500 টাকা আছে। শ্রীনিধি প্রভু বললেন 500 টাকা, আমার খাওয়া তো 2000 টাকা আছে, 2000 টাকা। কমলাবতী প্রভু বললেন, উনি আমার খামে 2000 টাকা আছে। দেখলাম বাকি সবার খামে 2000 টাকার নোট লাগে, কিন্তু আপনার খামে 500 টাকার নোট, তখন কেমন লাগলো? এখন প্রশ্ন হচ্ছে এটা, এই যে কাগজের টুকরো 500 টাকার নোটটা, এটা এমন না তো আমি নিয়ে নিয়েছি আপনার কাছে, আপনার কাছেই আছে এটা, এখনো আগেও আপনার কাছে ছিল, এটা আপনার সুখের কারণ ছিল, এখনো আপনার কাছেই আছে, তাহলে এখন কেন দুঃখের কারণ হলো? এটা কাগজের টুকরো একটা, কিন্তু ওই যে ওই কাগজের টুকরো এখনো আপনি হাতে ধরে আছেন, কিন্তু 2 মিনিট আগে ওই কাগজের টুকরোটাই আপনার সুখের কারণ ছিল, 2 মিনিট পরে একই কাগজের টুকরো দুঃখের কারণ হয়ে গেছে। এই জন্য এই জগতের জিনিসটা এরকমই, সব কিছু সুখ আর দুঃখ, মাত্রাস্পর্শাস্তু কোনো কতদিন আমরা দেখেছিলাম ওই ইয়েতে। এখন পরে বলছেন বিষ কীভাবে সেটা থেকে মুক্ত হওয়া যায়, বিষ্ণু তৃষ্ণা থেকে। বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহীন রসবর্জম রসোপস্য পরম প্রস্থা নিবর্ততে, উন্নত রস লাভ করার মাধ্যমে। যেমন এই যে ফোন আছে আমার, এটা থেকে কীভাবে মুক্ত হওয়া যায়, আমি কীভাবে এটা থেকে পরিত্যাগ করতে পারি? হ্যাঁ, গতকালকে আমরা বলছিলাম এটা ক্লাসে, তো আমাদের প্রভু বলছিলেন এটা আমাকে দিয়ে দিন, তো মুক্ত হবো। ঠিক আছে, আপনাকে দিয়ে দেবেন, আপনি এর থেকে ভালো একটা দিন আমাকে, ঠিক না? তো দুটো উপায় মুক্ত হতে পারে এটা এর থেকে আমি, একটা হচ্ছে যদি এর থেকে ভালো কিছু দামি একটা ফোন দেয় কেউ আমাকে, নতুন ফোন দেয় এটা, আর একটা যদি কেউ আমাকে এটার ক্ষতিকর দিকসমূহ বলে, এটা ইউজ করলে কত ক্ষতি আমাদের ভক্তির জন্য, কত ক্ষতি হবে, বা এটার জন্য রেডিয়েশন আসছে আমাদের অনেক শরীরের জন্য ক্ষতি, তখন না না না। তো মনে করুন আপনি খুব সুন্দর দূর থেকে এসছেন, খেতে বসছেন, প্রসাদের পাত্র নিয়ে বসে আছে, খুব সুন্দর প্রসাদ গ্রহণ করবেন, বা তো এটা থেকে কীভাবে মুক্ত হওয়া যায়? কেউ যদি আরও ভালো রাজভোগের প্রসাদ দেয়, আপনার জন্য রাজভোগ রেডি আছে রবো ওখানে, ঠিক আছে এই প্রসাদটা অন্য কেউ পেয়ে নিক। কিংবা আরেকটা উপায় যদি বলুন, না প্রভু এটা গ্রহণ করবেন না, এটা পচে গেছে বা কালকের বাসি হয়ে গেছে, এখানে বিড়াল মুক্তি এরকম একটা, তখন ঠিক আছে। তো একইভাবে আমরা যে জগৎ থেকে আমরা কীভাবে মুক্ত হতে পারি বিষয় বাসনা থেকে, একটা হচ্ছে হয় আমরা এর থেকে উন্নততর কিছু পাবো, না হয় এটার নিকৃষ্টতা এটার তুচ্ছতা সম্বন্ধে আমরা জানবো। এই জন্য আমরা জগৎ থেকে বা সংসারের প্রতি আসলে থেকে মুক্ত হতে পারি উন্নততর রস আস্বাদনের মাধ্যমে ভক্তিতে। আরেকটা উপায় হচ্ছে এই জগতের অনিত্যতা সম্বন্ধে শ্রবণ করে। আমাদের যেরকম ভক্তি আছে না, সাধন ভক্তি, আমরা প্রতিদিন জপ করতে হয় আমাদেরকে, সব হরিকথা শ্রবণ করি, পূজা করি, মঙ্গলারতি উঠি, আমাদের সাধনা আছে, এরকম বলা হচ্ছে মায়াবাদীদের সাধনা আছে। মায়াবাদীদের কি সাধনা? মায়াবাদীদের সাধনা হচ্ছে কি, মায়াবাদীরা প্রতিদিন এই জড়জগতের অনিত্যতা সম্বন্ধে শ্রবণ করতে হয় তাদেরকে, জগৎ যে অনিত্য দুঃখালয়ম এটা তাদের প্রতিদিন শ্রবণ করতে হয়, এটা সম্বন্ধে আলোচনা করতে হয়, তখন গিয়ে তারা নেতি 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 জগৎ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। এটা একটা উপায়, কিন্তু ওইটা হচ্ছে কীরকম উপায়, কৃত্রিম উপায়। তো আমি সামারাইজ করছি সব কিছুকে, প্রভুপাদের তাৎপর্যগুলিতে বলছেন, এটা হচ্ছে কৃত্রিম পন্থা। আমরা ইন্দ্রিয়গুলিকে বলা হচ্ছে বিষের মতো, বিষধর সর্পের ন্যায়, বিষধর সর্পের ন্যায় পরবর্তীটা তাৎপর্য বলছেন। এই জন্য আমরা কীভাবে এটা থেকে মুক্ত হতে পারি, এটাকে বা একটা বলে বালকের মতো, এখানে আরেকটা উদাহরণ দিচ্ছেন, এটা হচ্ছে বালকের মতো। বালককে যদি আপনি বলেন, ছোট্ট বাচ্চাকে যদি বলেন এটা করবে না, কথা বলবে না এখন ক্লাস চলে, তখন তারা করবে কি, আরো বেশি করে করবে, বেশি করে করবে, এটাকে দমিয়ে রাখা যাবে না, তখন তারা কী করতে হবে, অন্য একটা কাজে লাগিয়ে দিতে হবে, এঙ্গেজ করতে হবে। তো এই জন্য সহজ কথা, এটা কমন থিম প্রভুপাদের তাৎপর্যে পাওয়া যাবে, কীভাবে ইন্দ্রিয় দমন করা যায়, না আমরা কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন করতে পারি, কিন্তু সেটা হচ্ছে কৃত্রিম পন্থা এবং সেটা সম্ভব না। উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, বিশ্বামিত্র মুনি যোগী ছিলেন, যোগের মাধ্যমে ইন্দ্রিয় দমন করতে চাইছেন, কিন্তু তিনি পতন হয়ে যায়। সৌভরী মুনির একই ক্ষেত্র কেস। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে একমাত্র সহজ সরল এবং নিশ্চিত পন্থা যার মাধ্যমে আমরা ইন্দ্রিয় জয় করতে পারি। উদাহরণকে হরিদাস ঠাকুর এই যে 58 নম্বর তাৎপর্য প্রভুপাদ দিচ্ছেন, ইন্দ্রিয়গুলি বিশদের স্বরূপ, উদাহরণ দিচ্ছেন এই সম্বন্ধে, এটাই হচ্ছে একমাত্র উপায়। 60 নম্বর শ্লোক দেখুন বলছে, এমনকি বিদ্বান ব্যক্তিরাও বিভ্রান্ত হয়ে যান, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং ক্ষুবকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকে বলপূর্বক আকর্ষণ করে। বিদ্বান সমপিকর্ষতি মাত্রা সস্রা দুহিত্রা বা না বিবিক্তা সমভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপিকর্ষতি, এমনকি বিদ্বান ব্যক্তিরাও মোহিত হয়ে যায়। তাহলে আর সাধারণ ব্যক্তিদের কি কথা আছে? তাই সহজ উপায় হচ্ছে কি, সবই মনঃ কৃষ্ণ 100 নম্বর শ্লোক তাৎপর্য দেখুন, সবই মনঃ কৃষ্ণ প্রদায় বিন্দয়োর বচামজি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। মহারাজ অম্বরীশ তার মনকে ভগবানের সেবাযুক্ত করেছিলেন, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করতেন, কান দিয়ে হরিকথা শ্রবণ করতেন, জিহ্বা দিয়ে তিনি হরিকথা বলতেন, তিনি চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতেন, স্পর্শ ইন্দ্রিয় দিয়ে ভক্তকে স্পর্শ করতেন, পা দিয়ে ভগবানের মন্দিরে হেঁটে যেতেন, তারপর ঘ্রাণেন্দ্রিয় দিয়ে ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ নিতেন, জিহ্বা দিয়ে তিনি ভগবানের চরণে অর্পিত তুলসীর শাল গ্রহণ করতেন। এইভাবে তিনি সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবায় যুক্ত করেছেন। এটাই হচ্ছে একমাত্র মৎপর, মহারাজ অম্বরীশের উদাহরণ দেওয়া হচ্ছে মৎপর, ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হওয়া। আর না হলে কি হবে, 62-তে ধায়াত বিষয়ান পুংস, ইন্দ্রিয়ের প্রতি বিষয় থেকে বিনাশ, সিরিয়াল বিষয় থেকে বিনাশ, বিষয় কি শুরু হয়, ইন্দ্রিয় চিন্তা কাম ক্রোধ এগুলো ধীরে 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 সেখানে যায়। তো এখানে হরিদাস ঠাকুরের উদাহরণ দিচ্ছেন, তিনি যুক্ত বৈরাগ্য ফল ফলগ বৈরাগ্য রচনা করছেন প্রভুপাদ, প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া। তারপর রাগ দ্বেষ, কোনো কিছুর প্রতি রাগ, কোনো কিছুর প্রতি দ্বেষ, এটাই হচ্ছে সমাজের সমস্ত দুঃখের কারণ। কিছুর প্রতি আসক্ত, কিছুর প্রতি অনাসক্ত, দুঃখের কারণ বিরক্তি, আসক্তি আর বিরক্তি। এই এই তাৎপর্যে দেখুন প্রভুপাদ বলছেন, এই 164 তাৎপর্যে, যে শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে, আবার শ্রীকৃষ্ণ চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্মও পরিত্যাগ করে। এটা হচ্ছে ভক্তের শরণাগতি, কৃষ্ণ যা চান সেটা জগৎও নিন্দা করুক, তেজন্তু বন্ধবা সর্বে নিন্দন্তু গুরু বেজনা। 65 শ্লোকে সেটা ব্যাখ্যা, তৃতাপ দুঃখ থেকে মুক্তির উপায় প্রসাদ সর্ব দুঃখানা, প্রসাদ লাভের মাধ্যমে, ভগবানের প্রসাদ লাভের মাধ্যমে, কৃপা লাভের মাধ্যমে প্রকৃত সুখলাভের পন্থা পরবর্তী চোখে ব্যাখ্যা করছেন 66। 67-তে ব্যাখ্যা করছেন যে এটা হচ্ছে এমন অবস্থা, অল্প একটু ছিদ্র থেকে গেলে এটা মহাভয় উৎপ মহাবিপদ সৃষ্টি করে। যেমন শিকলার চেইন আছে না, লোহার শিকল আছে, একটার সাথে আর একটা এরকম যুক্ত আছে, তো লম্বা শিকল, যদি একটা শিকল মাঝখানে ভাঙা থাকে বা একটু দুর্বল থাকে তাহলে কি হতো, যদি একটা শিকল প্লাস্টিকের থাকে মাঝখানে, পাখিগুলো লোহার, তাহলে কি হবে, পাখিগুলো তো লোহার, সমস্যা কি? তো এই জন্য বাকি একটা এক জায়গায় যদি আমাদের একটু সমস্যা থাকে তাহলে ওই জায়গা দিয়ে ওই ছিদ্র দিয়ে মায়া আমাদেরকে অ্যাটাক করতে পারে। যেমন ভরত মহারাজের ক্ষেত্রে ওরা হচ্ছে ভাব স্তরে ছিলেন তিনি, সেখান থেকে মায়া প্রবেশ করলো কিভাবে, এটা হরিণের মাধ্যমে। জড়চিন্তা থাকবে কি না, মানে আমাদের থাকবে, কিন্তু ওখানে মুক্ত হতে হবে আমাদেরকে, আমাদের আছে এখন জড়চিন্তা, কিন্তু মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে মূল পন্থা আমাদের লক্ষ্য। হ্যাঁ সেটাই, হ্যাঁ জড়চিন্তা থেকে মুক্ত হয়ে পারমার্থ চিন্তা, সহজ কথা আমাদের। তন্মাত্র আছে বললাম না, মাত্রা স্পর্শাস্তু কমছে, গত ক্লাসে বলছিলাম তো মাত্রা স্পর্শাতে আলোচনা করছিলাম যে 5টা তন্মাত্র আছে, তন্মাত্রের সাথে আমাদের বিষয়ের সংস্পর্শের মাধ্যমে আমাদের দুঃখ আসে। এখন কোথা হচ্ছে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, আমরা কীভাবে দেখি, চোখের মাধ্যমে রূপ দেখি, নাকের মাধ্যমে আমরা শব্দ শুনি, এখন আমরা এগুলো থেকে বন্ধ করে রাখতে পারবো না, কানে তুলো দিয়ে রাখতে পারবো না। চোখের মাধ্যমে ঠিক যেরকম প্রভুপাদ বললেন তার লেকচারে বা বিভিন্ন জায়গায়, যে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, সেবা করা, তো সেবা করতেই হবে। ইফ ইউ আইদার ইউ সার্ভ গড অর ইউ সার্ভ ডগ, ভগবানের সেবা করুন না কুকুরের সেবা করুন, সেবা করতেই হবে। একইভাবে ইন্দ্রিয়ের কাজ বিষয়ের সাথে সংস্পর্শ হওয়া হয় কৃষ্ণ সম্বন্ধিত বিষয় না হয় মায়া সম্বন্ধিত বিষয়, একইভাবে আমরা রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, আমরা রূপ গ্রহণ করবই, রস গ্রহণ করবই আমরা, হয় আমরা এখন মায়ার রূপ দেখি না হয় কৃষ্ণের রূপ দেখি, মায়ার রস গ্রহণ করি না কৃষ্ণপ্রসাদের রস গ্রহণ করি, এটা হচ্ছে মূল ব্যাপার। অল্প ছিদ্র মহাবিপদ, প্রতিকূল বায়ুকে অস্থির করতে পারে, শীতপ্রজ্ঞের সংজ্ঞা দিচ্ছেন পরবর্তীতে। এখন বলছেন এই শীতপ্রজ্ঞ এবং জাগতিক ব্যক্তিদের মধ্যে যে পার্থক্য, ইয়ানিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রত সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সানিশা পশ্যত মনে, যার জন্য রাত তার জন্য দিন, এর জন্য রাত ওর জন্য দিন। আমি একটা আমি শেষ করছি, আমরা ইয়েতে বলছিলাম যে একবার আমি স্কুলে যখন ছিলাম আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, ভক্তিতে আসার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, সবার সাথে খুব ইয়ে ছিলাম। তো তারপরে ক্লাস টেনে, টেন্থ স্ট্যান্ডার্ডে তো ফাইনাল পরীক্ষা দিতে হবে, আমরা কোচিং করতাম, গিয়ে কোচিং করতাম, কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল পড়াশোনা দু তিন মাস। তারপরে যখন পরীক্ষা টরীক্ষা পাশ করলাম, সব কিছু হলো, ভালো রেজাল্ট হলো, তখন সব কোচিং সংবর্ধনা দেয় না সবাইকে, সংবর্ধনা দিবে, সবাইকে ডাকলো, তা আমিও গেলাম, সংবর্ধনা দিবে আমাকে। তো বড়ো একটা অডিটোরিয়াম ছিল, হল ছিল, তো ওখানে আমাদের মধ্যে থেকে প্রোগ্রাম হতো এই সেই। তখন ঢুকলাম যখন আমি, কোথায় এলাম এই জগতে, এখানে মানে মনে হচ্ছে কোথায় একদম বিভিন্ন জায়গায় চলে এসছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, ছেলে মেয়ে বসে আছে, আমার বন্ধুদের সাথেই বসে আছে। আমি কিছুদিন আগেও মনে হচ্ছিল এরা আমার সব থেকে প্রাণের বন্ধু বা সব থেকে নিকটজন, কিন্তু আজকে মনে হচ্ছে এদেরকে দেখে মানে এরা এরা কত মানে বদলে গেছে, এরা বদলেছেন আমি বদলেছি। স্যার এসছেন বা একজন শিক্ষক বক্তৃতা দিচ্ছেন, সবাই চিৎকার করছে বা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে, ক্যামেরার মধ্যে দেখাচ্ছে, সবার ছবি দেখাচ্ছে, এরকম করছে না অডিয়েন্স, ওটা আবার স্ক্রিনে দেখাচ্ছে। তো যখন মেয়েদের ছবি দেখাচ্ছে ছেলেরা চিৎকার করছে, ছেলেদের ছবি দেখাচ্ছে মেয়েরা চিৎকার করছে, স্যার এসে বলছেন আরো জোরে, এটাই হচ্ছে তারুণ্য, এটাই হচ্ছে যৌবন। স্যার এসে বলছেন তারুণ্যে চিৎকার না করলে কখন চিৎকার করবে, উৎসাহ দিচ্ছেন, প্রাণ শক্তি এখন যৌবন যার, চিৎকার করো। কোথায় এলাম এই মানে ভিন গ্রহে চলে এসছি মনে হচ্ছে। তো কিন্তু আমি চিন্তা করছি কয়েকদিন আগেও এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, কিন্তু এখন কেন ওদের সাথে মনে হচ্ছে আমি মিলাতেই পারছি না। এরকম মনে হয় না যখন আমরা আত্মীয় স্বজনদের কাছে যাই, জাগতিক আত্মীয় স্বজন, আমার মামা কাকা উনি কত আদর করতো আমাদের ছোটবেলা, কিন্তু এখন ততটা মানে কানেক্ট করতে পারি না ওর সাথে, কিন্তু কী কথা বলবো, এই সে কথা বলবো কি, তো এই হচ্ছে ব্যবহার হয়ে যায় পরিবার, একদম উল্টো হয়ে যায় ব্যাপারটা। এখানে বলছেন দেখুন তাৎপর্য বলছেন পরবর্তীতে, অপূর্যমান অচল প্রতিষ্ঠম, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমুদ্রের মতো স্থির, সমুদ্রের মতো স্থির, সমুদ্রে যেরকম জলরাশি পরিপূর্ণ এবং যত জল আসুক না কেন এটা স্থির থাকে। কোনটা? 69 নম্বরটা। এখানে এটাই বলা হচ্ছে এটাই হচ্ছে মূল অর্থ, যে সাধুরা যেখানে আনন্দ লাভ করেন ওরা মনে করে কি করছে এটা, এখানে কি করছে এটা বেকার, এরা মানে টাইম পাস করছে বসে, এখন কোনো ইয়ে নেই, হরিকথা শুনুন কীর্তন শুনুন বলে কি এখানে, কিন্তু ওরা যখন নাইট ক্লাবে যাবে বা মুভি দেখবে তো সাধুরে মনে করবে কি এখানে করছে, সময় নষ্ট করছে, মানে রুচি পাল্টে যাবে, একদম উল্টো উল্টো ব্যাপার, উল্টো ব্যাপার। তো উদাহরণ দিচ্ছেন এখানে যে ইন্দ্রিয়গুলি হচ্ছে নদীর মতো, কামনা হচ্ছে জলের ন্যায়, আর ভক্তের হৃদয় হচ্ছে সমুদ্রের মতো। ভক্ত যিনি ভগবানের প্রতি শীতপ্রজ্ঞ, যত ইন্দ্রিয় তারও আছে, তারও ইন্দ্রিয় আছে, তারও মন আছে, কিন্তু তার মন ইন্দ্রিয়গুলি তার হৃদয়কে বিচলিত করতে পারে না, সমুদ্রের ন্যায়। এবং সেই ধরনের ব্যক্তি নিষ্প্রিয় নিরহংকার মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। এবং ব্রাহ্মী এই ধরনের স্থিতিকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মস্থিতি, ব্রহ্মস্তরের স্থিতি। তো তাৎপর্য শেষে প্রভুপাদ শেষ করছেন, শিল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র ভগবদ্গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেয়া হয়েছে। এখানে আসলে কর্মজ্ঞানটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আসলে আবাস দেওয়া হয়েছে বা প্রভুপদ এটাকে অনুবাদ করছেন ভক্তিযোগ রূপে, এই যে বুদ্ধিযোগকে বা নিষ্কাম কর্মযোগকে ভক্তিযোগ রূপে প্রভুপদ অনুবাদ করছেন। ইতি গীতার বিষয়বস্তুর সার্বভৌম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমৎ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদ তাৎপর্য সমাপ্ত। প্রভুপদ আসলে যখন ইংরেজি ভগবদ গীতায় তিনি এই অধ্যায়ের নাম লিখেছেন কন্টেন্ট অফ দ্য গীতা সামারাইজড, মানে হচ্ছে ভগবদ গীতার সারমর্ম। ইংরেজি ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ের শীর্ষক হচ্ছে ভগবদ গীতার সারমর্ম, আর বাংলায় যেহেতু সংস্কৃত হচ্ছে সাংখ্যযোগ, তাই সাংখ্যযোগ রাখা হয়েছে। আসলে প্রভুপাদ কি শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ কি শ্রীমদ্ গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব।
আচরণ করতে